মার্কের লেখা সুখবর
প্রথম অধ্যায়।
বাপ্তিস্মদাতা যোহনের প্রচার। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের বিষয় সুখবরের আরম্ভ। নবী যিশাইয়ের বইয়ে ঈশ্বরের বলা এই কথা লেখা আছে, দেখো তোমার আগে আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার পথ প্রস্তুত করবে। মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। সেই কথামতোই বাপ্তিস্মদাতা যোহন মরু এলাকায় গিয়ে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন, যেন লোকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরায় ও বাপ্তিস্ম গ্রহণ করে। তাতে যিহুদিয়া প্রদেশ ও জিরুসালেম শহরের সবাই বের হয়ে যোহনের কাছে আসতে লাগল। তারা যখন পাপ স্বীকার করল, তখন যোহন জর্দন নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন। যোহন উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি ফড়িং আর বনের মধু খেতেন। তিনি যা প্রচার করতেন তা এই, আমার পরে একজন আসছেন, তিনি আমার চেয়ে শক্তিশালী। উবুর হয়ে তার জুতার ফিতা খুলবার যোগ্য আমি নই। আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি পবিত্র আত্মাতে তোমাদের বাপ্তিস্ম দেবেন।
প্রভু যীশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। সেই সময় যীশু গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে আসলেন, আর যোহন তাকে জর্দন নদীতে বাপ্তিস্ম দিলেন। জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গে যীশু দেখলেন আকাশ খুলে গেছে এবং পবিত্র আত্মা কবুতরের মতো হয়ে তাঁর উপর নেমে আসছেন। আর সেই সময় স্বর্গ থেকে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুব সন্তুষ্ট। এরপরেই যীশুকে পবিত্র আত্মার পরিচালনায় মরু এলাকায় যেতে হল। সেই মরু এলাকায় ৪০ দিন ধরে শয়তান যীশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে লাগল। সেখানে অনেক বুনো জন্তু ছিল আর স্বর্গদূতেরা যীশুর সেবা যত্ন করতেন।
শিষ্য গ্রহণ। যোহন জেলখানায় বন্দী হবার পরে যীশু গালিল প্রদেশে গেলেন। সেখানে তিনি এই কথা বলে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে লাগলেন, সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে, আপনারা পাপ থেকে মন ফিরান এবং সেই সুখবরে বিশ্বাস করুন। একদিন যীশু গালিল সাগরের পাড় দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি শিমন ও তার ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। সেই দুজন ছিলেন জেলে। যীশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তখনই তারা জাল ফেলে রেখে যীশুর সঙ্গে গেলেন। সেখান থেকে কিছু দূর গেলে পর তিনি শিবদিয়ের দুই ছেলে জাকব ও যোহনকে দেখতে পেলেন। তারা তাদের নৌকায় বসে জাল ঠিক করছিলেন। যীশু তাদের দেখা মাত্র ডাক দিলেন, আর তখনই তারা তাদের বাবা শিবদিয়কে মজুরদের সঙ্গে নৌকায় রেখে যীশুর সঙ্গে গেলেন।
মন্দ আত্মায় পাওয়া লোকটি। যীশু ও তাঁর শিষ্যেরা কফরনাহুম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যীশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসারতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনিই তো ঈশ্বরের সেই পবিত্র লোক। যিশু তখন সেই আত্মাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। সেই মন্দ আত্মা তখন লোকটাকে মুচড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল। এই ঘটনা দেখে লোকেরা এমন আশ্চর্য হল যে তারা নিজেদের মধ্যে বলতে লাগল, এসব কি ব্যাপার? এই অধিকার ভরা নতুন শিক্ষাই বা কি? এমনকি মন্দ আত্মাদেরও তিনি আদেশ দেন আর তারা তাঁর কথা শুনতে বাধ্য হয়। এতে গালিল প্রদেশের সব জায়গায় যিশুর কথা ছড়িয়ে পড়ল,
অনেকে সুস্থ হল। পরে তারা সমাজ ঘর থেকে বের হয়ে শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। জাকব এবং জোহনও তাদের সঙ্গে ছিলেন। শিমনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়েছিলেন। তার কথা যিশুকে বলা হল। তখন যিশু তার কাছে গিয়ে হাত ধরে তাকে তুললেন, তাতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সেই দিন সূর্য ডুবে গেলে পর সন্ধ্যাবেলা লোকেরা সেই এলাকার সব রোগী ও মন্দ আত্মায় পাওয়া লোকদের যিশুর কাছে আনল। শহরের সব লোক তখন সেই বাড়ির দরজার কাছে এসে জড়ো হল। অনেক রকমের রোগীকে যিশু সুস্থ করলেন এবং অনেক মন্দ আত্মা ছাড়ালেন। তিনি মন্দ আত্মাদের কথা বলতে দিলেন না, কারণ সেই মন্দ আত্মারা জানত তিনি কে।
গালিল প্রদেশে প্রচার। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যিশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন। শিমন ও তার সঙ্গীরা যিশুকে খুঁজছিলেন, পরে তাকে খুঁজে পেয়ে বললেন, সবাই আপনাকে খুঁজছে। যিশু তাদের বললেন, চলো আমরা কাছের গ্রামগুলোতে যাই, যেন আমি সেখানেও প্রচার করতে পারি, কারণ সেই জন্যই তো আমি এসেছি। এইভাবে যিশু গালিলের সব জায়গায় গিয়ে যিহুদীদের সমাজঘরগুলোতে প্রচার করলেন এবং মন্দ আত্মা দূর করলেন।
একজন কুষ্ঠরোগী সুস্থ হল। পরে একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এসে তার সামনে হাঁটু পেতে বলল, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর যিশুর খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি ভালো হও। আর তখনই তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। যিশু তখনই তাকে বিদায় করলেন, কিন্তু তার আগে তাকে কড়াকড়িভাবে বললেন, দেখো এই কথা কাউকে বলো না, তুমি বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মোশি যে উৎসর্গের আদেশ দিয়েছেন তা উৎসর্গ করো। এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে যে তুমি ভালো হয়েছ। সেই লোকটি কিন্তু বাইরে গিয়ে সব জায়গায় এই খবর ছড়াতে লাগল। তার ফলে যিশু কোনো গ্রামে আর খোলাখুলিভাবে যেতে পারলেন না, তাকে নির্জন জায়গায় থাকতে হল। তবুও লোকেরা সব জায়গা থেকে তার কাছে আসতে লাগল।
দ্বিতীয় অধ্যায়।
অবশ রোগী সুস্থ হল। কয়েকদিন পরে যিশু আবার কফরনাহমে গেলেন। লোকেরা শুনল তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জড়ো হল যে ঘর তো দূরের কথা, দরজার বাইরেও আর জায়গা রইল না। যিশু লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। এমন সময় কয়েকজন লোক একজন অবশ রোগীকে তাঁর কাছে নিয়ে আসলো। চারজন লোক তাকে বয়ে আনছিল, কিন্তু ভিড়ের জন্য তারা তাকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না। এই জন্য যিশু যেখানে ছিলেন ঠিক তার উপরের ছাদের অংশটা তারা খুলে ফেলল। তারপর সেই খোলা জায়গা দিয়ে মাদুর শুদ্ধই সেই অবশ রোগীকে নিচে নামিয়ে দিল। যিশু তাদের বিশ্বাস দেখে সেই অবশরোগীকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হল। সেখানে কয়েকজন ধর্মশিক্ষক বসেছিলেন। তারা মনে মনে ভাবছিলেন, লোকটা এই রকম কথা বলছে কেন? সে তো ঈশ্বরের অপমান করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা যে ওইসব কথা ভাবছেন তা যিশু নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন। এই জন্য তিনি তাদের বললেন, আপনারা কেন মনে মনে ওইসব কথা ভাবছেন? এই অবশরোগীকে কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল, না ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও? আপনারা যেন জানতে পারেন, পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশরোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও। তখনই সেই লোকটি উঠে তার মাদুর তুলে নিল এবং সকলের সামনেই বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে ঈশ্বরের গৌরব করে বলল, আমরা কখনো এরকম দেখিনি।
প্রভু যিশু লেবিকে ডাকলেন। পরে যিশু আবার গালিল সাগরের ধারে গেলেন। তখন অনেক লোক তার কাছে আসলো আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। এরপরে তিনি পথে যেতে যেতে দেখলেন আলফের ছেলে লেবি কর আদায় করবার ঘরে বসে আছেন। যিশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। তখন লেবি উঠে যিশুর সঙ্গে গেলেন। পরে যিশু লেবির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরাও যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। ফরিসি দলের ধর্মশিক্ষকেরা যখন দেখলেন যিশু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, উনি কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এই কথা শুনে যিশু সেই ধর্মশিক্ষকদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই ডাক্তার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি।
উপবাসের বিষয়ে শিক্ষা। একবার বাপতিস্মদাতা যোহনের শিষ্যেরা ও ফরিসিরা উপবাস করছিলেন। তা দেখে কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল, যোহনের শিষ্যেরা ও ফরিসিদের শিষ্যেরা উপবাস করেন, কিন্তু আপনার শিষ্যেরা করেন না কেন? যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা উপবাস করতে পারে? যতদিন বর সঙ্গে থাকে ততদিন তারা উপবাস করতে পারে না, কিন্তু সময় আসছে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে, আর সেই সময় তারা উপবাস করবে। কেউ পুরানো জামায় নতুন কাপড়ের তালি দেয় না, যদি দেয় তবে সেই পুরানো কাপড় থেকে নতুন তালিটা ছিঁড়ে আসে, তাতে সেই ছেঁড়া আরো বড় হয়। পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা আঙ্গুর রস রাখে না, যদি রাখে তবে টাটকা রসের দরুন থলি ফেটে গিয়ে রস ও থলি দুটাই নষ্ট হয়, টাটকা রস নতুন থলিতেই রাখা হয়।
বিশ্রামবার সম্বন্ধে শিক্ষা। এক বিশ্রামবারে যিশু গমের ক্ষেতের আলের উপর দিয়ে যাচ্ছিলেন, আর শিষ্যেরা যেতে যেতে শীষ ছিঁড়তে লাগলেন। তাতে ফরিসিরা যিশুকে বললেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে যা করা উচিত নয় তা ওরা করছে কেন? যিশু তাদের বললেন, অবিয়াথর যখন মহাপুরোহিত ছিলেন সেই সময় দাউদ ও তার সঙ্গীদের একবার খিদে পেয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো খাবার ছিল না। তখন দাউদ যা করেছিলেন তা কি আপনারা কখনো পড়েননি? তিনি তো ঈশ্বরের ঘরে ঢুকে উৎসর্গের রুটি খেয়েছিলেন এবং সঙ্গীদেরও তা দিয়েছিলেন, কিন্তু মোশির আইনকানুন মতে এই রুটি পুরোহিতেরা ছাড়া আর কেউ খেতে পারত না। যিশু তাদের আরো বললেন, মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষের সৃষ্টি হয়নি, তাই মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্তা।
তৃতীয় অধ্যায়।
শুকনা হাত লোকটি সুস্থ হল। এরপরে যীশু আবার সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। ফরিসিদের মধ্যে কয়েকজন যীশুকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে যীশু লোকটাকে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য তারা তাঁর উপর ভালো করে নজর রাখতে লাগলেন। যীশু সেই শুকনা হাত লোকটিকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। তারপর যীশু ফরিসিদের জিজ্ঞাসা করলেন, মসির আইনকানুন মতে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত? প্রাণ রক্ষা করা উচিত না নষ্ট করা উচিত? ফরিসিরা কিন্তু কোনই উত্তর দিলেন না। তখন যীশু বিরক্ত হয়ে তাঁদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাঁদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সঙ্গে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। লোকটি হাত বাড়িয়ে দিলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গেলেন এবং কিভাবে যীশুকে মেরে ফেলা যায় সেই বিষয়ে রাজা হেরোদের দলের লোকদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন।
প্রভু যীশুর পিছনে পিছনে লোকেরা। এরপরে যীশু তার শিষ্যদের সঙ্গে সাগরের ধারে গেলেন। গালিল প্রদেশের অনেক লোক তার পিছনে পিছনে চলল। যীশু যেসব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে যিহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দন নদীর ওপার এবং শোর ও সিদন শহরের চারদিক থেকে অনেক লোক তার কাছে আসল। যীশু নিজের জন্য একটা ছোট নৌকা তার শিষ্যদের ঠিক করে রাখতে বললেন, যেন ভিড়ের দরুন লোকেরা চাপাচাপি করে তার উপর না পড়ে। তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন বলে রোগীরা তাকে ছোবার জন্য ঠেলাঠেলি করছিল। মন্দ আত্মারা যখনই তাকে দেখত তখনই তার সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি খুব কড়াভাবে তাদের আদেশ দিতেন যেন তারা কাউকে না বলে তিনি কে।
বারো জন শিষ্যকে প্রেরিত পদ দান। এরপরে যীশু পাহাড়ের উপরে উঠলেন এবং নিজের ইচ্ছামতো কিছু লোককে তাঁর কাছে ডেকে নিলেন। তাঁরা যীশুর কাছে আসলে পর তিনি বারো জনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন, যেন তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকেন এবং মন্দ আত্মা ছাড়াবার ক্ষমতা দিয়ে তিনি তাঁদের প্রচার কাজে পাঠাতে পারেন। যে বারো জনকে তিনি নিযুক্ত করেছিলেন তারা হলেন শিমন, যার নাম তিনি দিলেন পিতর, শিবদিয়ের দুই ছেলে জাকব ও জোহন, এদের নাম তিনি দিলেন বোয়ানের্গিস অর্থাৎ বাজের শব্দের পুত্রেরা, আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফের ছেলে জাকব, থদ্দেও, দেশভক্ত শিমন আর জিহুদা ইস্কারিয়ত, যে যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল।
প্রভু যীশু কার সাহায্যে কাজ করেন? যীশু ঘরে আসলে পর এত লোক তার কাছে জড়ো হল যে তিনি ও তার শিষ্যেরা কিছু খেতেও পারলেন না। যীশুর আত্মীয়রা এই খবর শুনে তাকে বের করে নিতে আসলেন। তারা বললেন, ও পাগল হয়ে গেছে। জেরুসালেম থেকে যে ধর্মশিক্ষকেরা এসেছিলেন তারা বললেন, ওকে বেলশেবুলে পেয়েছে। মন্দ আত্মাদের রাজার সাহায্যেই ও মন্দ আত্মা ছাড়ায়। যীশু সেই ধর্মশিক্ষকদের ডাকলেন এবং শিক্ষা দেবার জন্য বললেন, শয়তান কেমন করে শয়তানকে তাড়িয়ে দিতে পারে? কোন রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে গেলে সেই রাজ্য টিকতে পারে না। আবার কোন পরিবার যদি ভাগ হয়ে যায় তবে সেই পরিবারও টিকতে পারে না। সেই রকম শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে তার শক্তিকে ভাঙন ধরায় তবে সেও টিকতে পারে না এবং সেখানেই তার শেষ হয়। একথা ঠিক যে একজন বলবান লোককে প্রথমে বেঁধে না রেখে তার ঘরে ঢুকে তার জিনিসপত্র কেউই নিয়ে যেতে পারে না, তাকে বাদলে পড়ে তবেই সে তার ঘর লুট করতে পারবে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা কখনো ক্ষমা করা হবে না, সেই লোকের পাপ চিরকাল থাকবে। ধর্মশিক্ষকেরা যে বলেছিলেন ওকে মন্দ আত্মায় পেয়েছে, তাদের সেই কথার জন্যই যীশু এসব বললেন। এরপরে যীশুর মা ও ভাইয়েরা সেখানে আসলেন এবং বাইরে দাঁড়িয়ে থেকে যীশুকে ডেকে পাঠালেন। যীশুর চারদিকে তখন অনেক লোক বসেছিল। তারা যীশুকে বলল, আপনার মা ও ভাইয়েরা বাইরে আপনার খোঁজ করছেন। যীশু বললেন, কে আমার মা আর কারা আমার ভাই? যারা তাকে ঘিরে বসেছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই তো আমার মা ও ভাইয়েরা, ঈশ্বরের ইচ্ছা যারা পালন করে তারাই আমার ভাই বোন ও মা।
চতুর্থ অধ্যায়।
একজন চাষির গল্প। যীশু আবার গালিল সাগরের ধারে লোকদের শিক্ষা দিতে লাগলেন। তাঁর চারিদিকে অনেক লোকের ভিড় হল, সেই জন্য তিনি সাগরের মধ্যে একটা নৌকায় উঠে বসলেন আর লোকেরা সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের শিক্ষা দিতে লাগলেন। তার মধ্যে তিনি বললেন, শুনুন, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। আবার কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল। সূর্য উঠলে পর সেগুলো পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আর কতগুলো বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল তাই ফল ধরল না। কিন্তু আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং গাছ বের হয়ে বেড়ে উঠল ও ফল দিল, কোনোটাতে 30 গুণ, কোনোটাতে 60 গুণ, আবার কোনোটাতে 100 গুণ ফসল জন্মাল। শেষে যীশু বললেন, যার শুনবার কান আছে সে শুনুক।
গল্প বলবার উদ্দেশ্য। ভিড় কমে গেলে পর যীশুর চারপাশের লোকেরা আর তার 12 জন শিষ্য সেই গল্পের বিষয় তাকে জিজ্ঞাসা করলেন। যীশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের গোপন সত্য তোমাদেরই জানতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে গল্পের মধ্য দিয়ে সব কথা বলা হয়, যেন পবিত্র শাস্ত্রের কথা মতো তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনিয়েও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো ঈশ্বরের দিকে ফিরবে এবং ক্ষমা পাবে।
চাষির গল্পের অর্থ। তারপর যীশু তাঁদের বললেন, তোমরা কি এই গল্পটার মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য গল্পগুলোর মানে বুঝবে? চাষি ঈশ্বরের বাক্য বনে পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু শয়তান তখনই এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছিল তা নিয়ে যায়। পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে কেবল অল্পদিনের জন্য তারা স্থির থাকে, পরে বাক্যের জন্য যখন কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। আবার কাঁটাবনের মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তির মায়া এবং অন্যান্য জিনিসের লোভ এসে সেই বাক্যকে চেপে রাখে, সেই জন্য তাতে কোনো ফল হয় না। আর ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তা গ্রহণ করে এবং ফল দেয়, কেউ দেয় 30 গুণ, কেউ দেয় 60 গুণ, আবার কেউ দেয় 100 গুণ। যীশু আরো বললেন, কেউ কি বাতি নিয়ে ঝুড়ি বা খাটের নিচে রাখে? সে কি তা বাতিদানের উপর রাখে না? কোন জিনিস যদি লুকানো থাকে তবে তা প্রকাশিত হবার জন্যই লুকানো থাকে, আবার কোন জিনিস যদি ঢাকা থাকে তবে তা খুলবার জন্যই ঢাকা থাকে। যদি কারো শুনবার কান থাকে সে শুনুক। এরপর যীশু বললেন, তোমরা যা শুনছ সেই বিষয়ে মনোযোগ দাও, তোমরা যেভাবে মেপে দাও তোমাদের জন্য সেভাবেই মাপা হবে, এমনকি বেশি করেই মাপা হবে। যার আছে তাকে আরো দেওয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
ফসলের গল্প। যিশু আরো বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম। একজন লোক জমিতে বীজ ছড়াল, পরে সে রাতে ঘুমিয়ে ও দিনে জেগে থেকে সময় কাটাল। এর মধ্যে সেই বীজ থেকে চারা গজিয়ে বড় হল, কিন্তু কিভাবে হল তা সে জানল না। জমি নিজে নিজেই ফল জন্মাল, প্রথমে চারা, পরে শীষ, এবং শীষের মাথায় পরিপূর্ণ শস্যের দানা। দানা পাকলে পর সে কাস্তে লাগাল, কারণ ফসল কাটবার সময় হয়েছে।
শস্য দানার গল্প। তারপর যিশু বললেন, কিসের সঙ্গে আমরা ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন গল্পের মধ্য দিয়ে তা বুঝাব? সেই রাজ্য একটা শস্য দানার মতো। জমিতে বুনবার সময় দেখা যায় যে ওটা সব বীজের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু লাগাবার পর যখন গাছ বেড়ে ওঠে, তখন সমস্ত শাকসবজির মধ্যে ওটা সবচেয়ে বড় হয়, আর এমন বড় বড় ডাল বের হয় যে পাখিরাও তার আড়ালে বাসা বাঁধে। এরকম আরো অনেক গল্পের মধ্য দিয়ে যিশু ঈশ্বরের বাক্য লোকদের কাছে বলতেন। তারা যতটুকু বুঝতে পারত ততটুকুই তিনি তাদের কাছে বলতেন। গল্প ছাড়া তিনি তাদের শিক্ষা দিতেন না, কিন্তু শিষ্যেরা যখন তার সঙ্গে একা থাকতেন, তখন তিনি সবকিছু তাদের বুঝিয়ে দিতেন।
ঝড় থামানো। সেই দিন সন্ধ্যাবেলা যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন শিষ্যেরা লোকদের ছেড়ে যিশু যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরো অন্য নৌকাও ছিল। সেই সময় একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগল। যিশু কিন্তু নৌকার পিছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সবকিছু খুব শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি? এতে শিষ্যেরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শোনে?
পঞ্চম অধ্যায়।
মন্দ আত্মায় পাওয়া লোকটি। তারপর যিশু তার শিষ্যেরা গালিল সাগর পার হয়ে গেরাসিনদের এলাকায় গেলেন। যিশু নৌকা থেকে নামলে পর মন্দ আত্মায় পাওয়া একজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার সামনে আসল। লোকটা কবরস্থানেই থাকত এবং শিকল দিয়েও কেউ আর তাকে বেঁধে রাখতে পারত না। তার হাত পা প্রায় শিকল দিয়ে বাঁধা হতো, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং পায়ের বেড়ি ভেঙে ফেলত, কেউই তাকে সামলাতে পারত না। সে দিন রাত কবরে কবরে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াত এবং পাথর দিয়ে নিজেই নিজের গা কাটত। যিশুকে দূর থেকে দেখে সে দৌড়ে এসে তাকে প্রণাম করল, আর সে চিৎকার করে বলল, মহান ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার কি দরকার? ঈশ্বরের দিব্য, আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। সে এই কথা বলল কারণ যিশু তাকে বলেছিলেন, মন্দ আত্মা এই লোকটির মধ্য থেকে বের হয়ে যাও। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকে আছি। সে যিশুকে বারবার কাকুতি মিনতি করে বলল যেন তিনি সেই এলাকা থেকে তাদের বের করে না দেন। সেই সময় সেই জায়গায় কাছে পাহাড়ের গায়ে খুব বড় এক পাল শুয়োর চড়ছিল। মন্দ আত্মারা যিশুকে মিনতি করে বলল, ওই শুয়োরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন, ওদের মধ্যে আমাদের ঢুকতে দিন। যিশু অনুমতি দিলে পর সেই মন্দ আত্মারা বের হয়ে শুয়োরগুলোর মধ্যে গেল। তাতে সমস্ত শুয়োর ঢালু পার দিয়ে জোরে দৌড়ে গেল এবং সাগরের মধ্যে পড়ে ডুবে মরল। সেই পালের মধ্যে প্রায় 2000 শুয়োর ছিল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা তখন দৌড়ে গিয়ে গ্রামে এবং তার আশেপাশে সব জায়গায় খবর দিল। তখন লোকেরা দেখতে আসলো কি হয়েছে। তারা যিশুর কাছে এসে দেখল, যাকে মন্দ আত্মায় পেয়েছিল সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে। এ দেখে লোকেরা ভয় পেল। এই ঘটনা যারা দেখেছিল তারা সেই মন্দ আত্মায় পাওয়া লোকটার বিষয় ও সেই শুয়োরগুলোর বিষয় লোকদের জানাল। এতে লোকেরা যীশুকে অনুরোধ করতে লাগল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান। যীশু যখন নৌকায় উঠছিলেন তখন যাকে মন্দ আত্মায় পেয়েছিল সেই লোকটি তাঁর সঙ্গে যাবার জন্য মিনতি করতে লাগল, কিন্তু যীশু তাকে এই বলে বিদায় করলেন, তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং প্রভু তোমার জন্য কত বড় কাজ করেছেন ও তোমার উপর কত দয়া দেখিয়েছেন তা গিয়ে তোমার বাড়ির লোকদের বলো। লোকটি তখন চলে গেল এবং যীশু তার জন্য কত বড় কাজ করেছেন তা দেকাপলি এলাকায় বলে বেড়াতে লাগল। তাতে সবাই আশ্চর্য হল।
একটি মৃত বালিকা ও একজন অসুস্থ স্ত্রীলোক। যীশু যখন নৌকায় করে আবার সাগরের অন্য পারে গেলেন তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগরের পারে ছিলেন। সেই সময় যাইর নামে যিহুদি সমাজ ঘরের একজন নেতা সেখানে আসলেন এবং যীশুকে দেখে তার পায়ের উপর উবুর হয়ে পড়লেন। তিনি যীশুকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাবার মতো হয়েছে, আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন যীশু তার সঙ্গে চললেন। অনেক লোক যীশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল আর তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল, কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। যীশুর বিষয় শুনে সে ভিড়ের মধ্যেই যীশুর ঠিক পিছনে এসে তার চাদরটা ছুঁল, কারণ সে ভেবেছিল যদি কেবল তার কাপড় সে ছুঁতে পারে তাহলেই সে ভালো হয়ে যাবে। যীশুর চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হল এবং সে তার নিজের দেহের মধ্যেই বুঝল তার অসুখ ভালো হয়ে গেছে। যীশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার চাদর ছুঁল? তার শিষ্যেরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে আর তবু আপনি বলছেন কে আপনাকে ছুঁল? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যীশু চারদিকে তাকাতে লাগলেন। তার যা হয়েছে তা বুঝে সেই স্ত্রীলোকটি কাঁপতে কাঁপতে এসে যীশুর পায়ে পড়ল এবং সব বিষয় জানাল। যীশু তাকে বললেন, তুমি বিশ্বাস করেছ বলে সুস্থ হয়েছ, শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যীশু তখনও কথা বলছিলেন, এমন সময় সেই সমাজ ঘরের নেতা যাইরের ঘর থেকে কয়েকজন লোক এসে যাইরকে বললেন, আপনার মেয়েটা মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। সেই লোকগুলোর কথায় কান না দিয়ে যীশু যাইরকে বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। যীশু কেবল পিতর যাকব ও যাকবের ভাই যোহনকে তার সঙ্গে নিলেন। পরে যাইরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে, লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে। যীশু ভিতরে গিয়ে লোকদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মরে যায়নি, ঘুমাচ্ছে। এ কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগল। তখন যীশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা বাবা এবং তার সঙ্গের শিষ্যদের নিয়ে মেয়েটি যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির বয়স ছিল 12 বছর। যীশু মেয়েটির হাত ধরে বললেন, টালিথাকুম, অর্থাৎ খুকি, তোমাকে বলছি ওঠো। আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগল। এতে তারা খুব আশ্চর্য হয়ে গেলেন। এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য যীশু কড়া আদেশ দিলেন এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন।
ষষ্ঠ অধ্যায়।
নাসারেতে প্রভু যীশুর অসম্মান। এরপর যীশু সেই জায়গা ছেড়ে নিজের গ্রাম নাসারেতে গেলেন। আর তার শিষ্যেরাও তার সঙ্গে গেলেন। বিশ্রামবারে তিনি সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। অনেক লোক তার কথা শুনে আশ্চর্য হয়ে বলতে লাগল, এই লোক কোথা থেকে এসব পেল? এই যে জ্ঞান তাকে দেওয়া হয়েছে, এই বা কি? আবার সে আশ্চর্য আশ্চর্য কাজও করছে। এ কি সেই ছুতার মিস্ত্রি নয়? এ কি মরিয়মের ছেলে নয়? যাকব, যোশি, যিহুদা ও শিমনের ভাই নয়? তার বোনেরা কি এখানে আমাদের মধ্যেই নেই? এইভাবে যিশুকে নিয়ে লোকদের মনে বাধা আসতে লাগল। তখন যিশু তাদের বললেন, নিজের গ্রাম, নিজের আত্মীয় স্বজন ও নিজের বাড়ি ছাড়া আর সব জায়গাতেই নবীরা সম্মান পান। তারপর তিনি কয়েকজন অসুস্থ লোকের উপর হাত রেখে তাদের সুস্থ করলেন, কিন্তু আর কোনো আশ্চর্য কাজ সেখানে করতে পারলেন না। লোকেরা তাকে বিশ্বাস করল না দেখে তিনি খুব আশ্চর্য হলেন।
শিষ্যদের প্রচার যাত্রা। এরপরে যিশু গ্রামে গ্রামে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন। পরে তিনি তার সেই 12 জন শিষ্যকে নিজের কাছে ডাকলেন এবং প্রচার করবার জন্য 2 জন 2 জন করে পাঠিয়ে দিলেন। তিনি মন্দ আত্মাদের উপরে তাদের ক্ষমতা দিলেন। যাত্রাপথের জন্য একটা লাঠি ছাড়া আর কিছুই তিনি শিষ্যদের নিতে দিলেন না। রুটি, থলি, কোমর বাঁধনিতে পয়সা পর্যন্ত নিতে তিনি তাদের বারণ করলেন। তিনি তাদের জুতা পরতে বললেন বটে, কিন্তু একটার বেশি 2টা জামা পরতে নিষেধ করলেন। তিনি তাদের আরো বললেন, তোমরা যে বাড়িতে ঢুকবে সেই গ্রাম ছেড়ে না যাওয়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো। কোনো জায়গার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে কিংবা তোমাদের কথা না শোনে, তবে সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় তোমাদের পায়ের ধুলা ঝেড়ে ফেল, যেন সেটাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়। তখন শিষ্যেরা গিয়ে প্রচার করতে লাগলেন যেন লোকেরা পাপ থেকে মন ফিরায়। তারা অনেক মন্দ আত্মা ছাড়ালেন এবং অনেক অসুস্থ লোকের মাথায় তেল দিয়ে তাদের সুস্থ করলেন।
বাপ্তিস্মদাতা যোহনের মৃত্যু। যিশুর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল বলে রাজা হেরোদ যিশুর কথা শুনতে পেয়েছিলেন। কোনো কোনো লোক বলছিল, উনি সেই বাপ্তিস্মদাতা যোহন, তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন বলে এইসব আশ্চর্য কাজ করছেন। কেউ কেউ বলছিল উনি এলিও, আবার কেউ কেউ বলছিল অনেকদিন আগেকার নবীদের মতো উনিও একজন নবী। এসব কথা শুনে হেরোদ বললেন, উনি যোহন, যার মাথা কেটে ফেলবার আদেশ আমি দিয়েছিলাম, আবার উনি বেঁচে উঠেছেন। এই ঘটনার আগে হেরোদ লোক পাঠিয়ে যোহনকে ধরেছিলেন এবং তাকে বেঁধে জেলে রেখেছিলেন। হেরোদ তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্যই এটা করেছিলেন। হেরোদ হেরোদিয়াকে বিয়ে করেছিলেন বলে যোহন বারবার হেরোদকে বলতেন, আপনার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা আপনার উচিত হয়নি। এই জন্য যোহনের উপর হেরোদিয়ার খুব রাগ ছিল, সে যোহনকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু হেরোদ যোহনকে ভয় করতেন বলে সে তা করতে পারছিল না। যোহন যে একজন ঈশ্বর ভক্ত ও পবিত্র লোক হেরোদ তা জানতেন, তাই তিনি যোহনকে বিপদের হাত থেকে রক্ষা করতেন। যোহনের কথা শুনবার সময় মনে খুব অস্বস্তি বোধ করলেও হেরোদ তাঁর কথা শুনতে ভালোবাসতেন। শেষে হেরোদিয়া একটা সুযোগ পেল। হেরোদ নিজের জন্মদিনে তার বড় বড় রাজকর্মচারী, সেনাপতি ও গালিল প্রদেশের প্রধান লোকদের জন্য একটা ভোজ দিলেন। হেরোদিয়ার মেয়ে সেই ভোজ সভায় নাচ দেখিয়ে হেরোদ ও ভোজে নিমন্ত্রিত লোকদের সন্তুষ্ট করল। তখন রাজা মেয়েটিকে বললেন, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। হেরোদ মেয়েটির কাছে শপথ করে বললেন, তুমি যা চাও আমি তাই তোমাকে দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেক পর্যন্তও দেব। মেয়েটি গিয়ে তার মাকে বলল, আমি কি চাইব? তার মা বলল, বাপ্তিস্মদাতা যোহনের মাথা। মেয়েটি তখনই গিয়ে রাজাকে বলল, একটা থালায় করে আমি এখনই বাপ্তিস্মদাতা যোহনের মাথাটা চাই। এই কথা শুনে রাজা হেরোদ খুব দুঃখিত হলেন, কিন্তু ভোজে নিমন্ত্রিত লোকদের সামনে শপথ করেছিলেন বলে মেয়েটিকে ফিরিয়ে দিতে চাইলেন না। তিনি তখনই যোহনের মাথা কেটে আনবার জন্য একজন জল্লাদকে হুকুম দিলেন। সেই জল্লাদ জেলখানায় গিয়ে যোহনের মাথা কেটে একটা থালায় করে তা নিয়ে আসল। রাজা সেটা মেয়েটিকে দিলে পর সে তা নিয়ে গিয়ে তার মাকে দিল। এই খবর পেয়ে যোহনের শিষ্যরা এসে তাঁর দেহটা নিয়ে গিয়ে কবর দিলেন।
5000 লোককে খাওয়ানো। যিশু যে 12 জন শিষ্যকে পাঠিয়েছিলেন তারা ফিরে আসলেন এবং যা যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন সবই তাকে জানালেন। সেই সময় অনেক লোক সেখানে যাওয়া আসা করছিল বলে শিষ্যেরা কিছু খাওয়ার সুযোগও পেলেন না। সেই জন্য যিশু তাদের বললেন, তোমরা আমার সঙ্গে কোনো একটা নির্জন জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম করো। তারা নৌকায় করে একটা নির্জন জায়গায় গেলেন। তাদের যেতে দেখে অনেকেই কিন্তু তাদের চিনতে পারল এবং আশেপাশের গ্রাম থেকে দৌড়ে গিয়ে তাদের আগেই সেখানে উপস্থিত হল। যিশু নৌকা থেকে নেমে অনেক লোকের ভিড় দেখতে পেলেন। এই লোকদের জন্য যিশুর খুব মমতা হল, কারণ এদের দশা রাখালহীন ভেড়ার মতো ছিল। যিশু তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। যখন দিন শেষ হয়ে আসলো তখন শিষ্যেরা এসে যিশুকে বললেন, জায়গাটা নির্জন, বেলাও প্রায় ডুবে গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা আশেপাশের পাড়ায় ও গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনতে পারে। যিশু বললেন, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যেরা তাকে বললেন, আমরা গিয়ে 200 দিনারের রুটি কিনে এনে কি তাদের খেতে দেব? যিশু বললেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে গিয়ে দেখো। শিষ্যেরা দেখে এসে বললেন, 5টা রুটি আর 2টা মাছ আছে। তখন যিশু শিষ্যদের আদেশ দিলেন যেন তারা সবুজ ঘাসের উপর লোকদের বসিয়ে দেন। লোকেরা 100, 150, 50 জন করে সারি সারি বসে গেল। যিশু সেই 5টা রুটি আর 2টা মাছ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর লোকদের দেবার জন্য রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন। এইভাবে তিনি সবাইকে মাছও ভাগ করে দিলেন। তারা সকলে পেট ভরে খেল। তারপরে শিষ্যেরা বাকি রুটি ও মাছের টুকরা তুলে নিয়ে 12টা টুকরি ভর্তি করলেন। যারা খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যাই ছিল 5000।
জলের উপরে হাঁটা। যিশু এর পরেই তার শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে সাগরের অন্য পারে বৈতসাইদা গ্রামে যান। আর এদিকে তিনি লোকদের বিদায় করতে লাগলেন। লোকদের বিদায় দিয়ে তিনি প্রার্থনা করবার জন্য পাহাড়ে উঠে গেলেন। যখন রাত হল তখন শিষ্যদের নৌকাটা সাগরের মাঝখানে ছিল এবং যিশু একা ডাঙায় ছিলেন। যিশু দেখলেন শিষ্যরা খুব কষ্ট করে দাঁড় বাইছেন, কারণ বাতাস তাদের উল্টো দিকে ছিল। প্রায় শেষ রাতের দিকে যিশু সাগরের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসলেন এবং তাদের ফেলে এগিয়ে যাচ্ছিলেন। শিষ্যরা কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে ভূত মনে করে চিৎকার করে উঠলেন, কারণ তাকে দেখে সবাই ভয় পেয়েছিলেন। যিশু তখনই শিষ্যদের সঙ্গে কথা বললেন। তিনি তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, সাহস করো। যিশু শিষ্যদের নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। এতে শিষ্যরা খুব অবাক হয়ে গেলেন, কারণ এর আগে রুটি খাওয়াবার ব্যাপারটা তারা বুঝতে পারেননি। তাদের মন কঠিন হয়েই রইল। যিশু ও তাঁর শিষ্যেরা সাগর পার হয়ে গিনেশরত এলাকায় এসে নৌকা বাঁধলেন। তারা নৌকা থেকে নামতেই লোকেরা যিশুকে চিনতে পেরে ওই এলাকার সব জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগল। তারপর তিনি কোথায় আছেন তা জেনে নিয়ে তারা মাদুরের উপরে করে রোগীদের তাঁর কাছে বয়ে নিয়ে গেল। শহরে, গ্রামে বা পাড়ায় যেখানেই তিনি যেতেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা যিশুকে মিনতি করত যেন রোগীরা তাঁর চাদরের ঝালরটা কেবল ছুঁতে পারে, আর যারা তা ছুঁত তারা সুস্থ হত।
সপ্তম অধ্যায়।
পূর্বপুরুষদের চলতি নিয়ম। যারা জেরুসালেম থেকে এসেছিলেন এমন কয়েকজন ফরিসি ও ধর্মশিক্ষক যিশুর কাছে এসে জড়ো হলেন। তারা দেখলেন যিশুর শিষ্যদের মধ্যে কয়েকজন ধর্মের চলতি নিয়ম অমান্য করে হাত না ধুয়েই খেতে বসেছেন। ফরিসিরা ও সমস্ত যিহুদিরা তাদের পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে সেই নিয়ম মতো হাত না ধুয়ে খান না। বাজার থেকে এসে তারা হাত পা না ধুয়ে কিছু খান না। এছাড়া তারা আরও অনেক রকম নিয়ম পালন করে থাকেন, যেমন ঘটি বাটি থালা ইত্যাদি ধোয়া। সেজন্য ফরিসি ও ধর্মশিক্ষকেরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আমাদের পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে, আপনার শিষ্যেরা তা মেনে চলে না কেন? তারা তো হাত না ধুয়েই খায়। যিশু উত্তর দিলেন, আপনারা ভণ্ড, আপনাদের বিষয়ে নবী যিশাইও ঠিক কথাই বলেছিলেন, তার বইয়ে লেখা আছে, এই লোকেরা মুখেই আমার সম্মান করে কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে দূরে থাকে, তারা মিথ্যাই আমার উপাসনা করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র। আপনারা তো ঈশ্বরের দেওয়া আদেশগুলো বাদ দিয়ে মানুষের দেওয়া নিয়ম পালন করছেন। যিশু তাদের আরও বললেন, ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের চলতি নিয়ম পালন করবার জন্য বেশ ভালো উপায়ই আপনাদের জানা আছে। যেমন ধরুন, মোশি বলেছেন, মা বাবাকে সম্মান করো এবং যে মা বাবাকে নিন্দা করে তার মৃত্যু হোক। কিন্তু আপনারা বলে থাকেন, যদি কেউ তার মা কিংবা বাবাকে বলে, আমার যে জিনিসের দ্বারা তোমার সাহায্য হতে পারত তা কোরবান, অর্থাৎ ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছে, তবে মা বাবার জন্য তাকে আর কিছু করতে হয় না। এইভাবে আপনারা পূর্বপুরুষদের দেওয়া নিয়ম শিক্ষা দিয়ে ঈশ্বরের বাক্য বাতিল করেছেন। এছাড়া আপনারা আরও এই রকম অনেক কাজ করে থাকেন। এরপরে যিশু লোকদের আবার তার কাছে ডেকে বললেন, আপনারা সবাই আমার কথা শুনুন ও বুঝুন, বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। এরপরে যিশু যখন লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন, তখন শিষ্যেরা সেই কথার মানে তাকে জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, তোমরা কি এতই অবুঝ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে যা মানুষের ভিতরে ঢোকে তা তাকে অশুচি করতে পারে না? এর কারণ হল তা তো তার অন্তরে ঢোকে না কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বের হয়ে যায়। এই কথাতেই যিশু বুঝিয়ে দিলেন যে সব খাবারই শুচি। যিশু আরও বললেন, মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে, কারণ মানুষের ভিতর অর্থাৎ অন্তর থেকেই মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, খারাপ স্বভাব, হিংসা, গালাগালি, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। এইসব মন্দতা মানুষের ভিতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে।
অযিহুদি স্ত্রীলোকের বিশ্বাস। এরপরে যিশু সেই জায়গা ছেড়ে শোর এলাকায় গেলেন। তিনি একটা ঘরে ঢুকলেন এবং চাইলেন যেন কেউ তা জানতে না পারে, কিন্তু তিনি লুকিয়ে থাকতে পারলেন না। সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যার মেয়েকে মন্দত্বায় পেয়েছিল। সেই স্ত্রীলোকটি যিশুর বিষয় শুনতে পেয়ে তখনই এসে যিশুর পায়ে পড়ল। স্ত্রীলোকটি ছিল অযিহুদি এবং সুর ফৈনিকিতে জন্মগ্রহণ করেছিল। সে যিশুর কাছে কাকুতি মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়েটির মধ্য থেকে মন্দ আত্মা দূর করে দেন। যিশু তাকে বললেন, আগে ছেলেমেয়েরা পেট ভরে খাক, কারণ ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। তাতে সেই স্ত্রীলোকটি বলল, প্রভু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেমেয়েদের খাবারের যেসব টুকরা টেবিলের নিচে পড়ে তা তো কুকুরেই খায়। যিশু তাকে বললেন, কথাটা তুমি বেশ ভালো বলেছ, এখন যাও গিয়ে দেখো মন্দ আত্মা তোমার মেয়েটিকে ছেড়ে দিয়েছে। সেই স্ত্রীলোকটি তখন বাড়িতে ফিরে গিয়ে দেখল তার মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং মন্দ আত্মা তার মধ্য থেকে বের হয়ে গেছে।
কালা ও তোতলা লোকটি সুস্থ হল। এরপরে যিশু শোর এলাকা ছেড়ে সিদন শহরের মধ্য দিয়ে গালিল সাগরের কাছে দেকাপলি এলাকার গ্রামগুলোতে গেলেন। সেখানে কয়েকজন লোক একটা কালা ও তোতলা লোককে যিশুর কাছে নিয়ে আসলো। এবং কাকতি মিনতি করতে লাগল যেন তিনি সেই লোকটির উপরে তার হাত রাখেন। যিশু ভিড়ের মধ্য থেকে সেই লোকটিকে এক পাশে নিয়ে গিয়ে তার দুই কানের মধ্যে নিজের আঙ্গুল দিলেন, পরে থুথু ফেলে লোকটার জিভ ছুলেন। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটিকে বললেন, এফাতা, অর্থাৎ খুলে যাও। তাতে লোকটার কানও খুলে গেল, জিভও খুলে গেল এবং সে স্পষ্টভাবে কথা বলতে লাগল। যিশু এই বিষয়ে কাউকে বলতে লোকদের বারণ করলেন, কিন্তু যতই তাদের বারণ করলেন ততই তারা সেই বিষয়ে বলাবলি করতে লাগল। এই ঘটনায় লোকেরা খুব আশ্চর্য হয়ে বলল, ইনি সব কাজ কত নিখুঁতভাবে করেন, ইনি কালাদের শুনবার শক্তি ও বোবাদের কথা বলবার শক্তি দেন।
অষ্টম অধ্যায়।
4000 লোককে খাওয়ানো। পরে আবার একদিন অনেক লোকের ভিড় হল। এইসব লোকদের কাছে কোনো খাবার ছিল না বলে যিশু তার শিষ্যদের ডেকে বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ 3 দিন হল এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। যদি আমি এই অবস্থায় এদের বাড়ি পাঠিয়ে দিই তবে তারা পথেই অজ্ঞান হয়ে পড়বে, কারণ এদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে এসেছে। শিষ্যরা বললেন, কিন্তু এই নির্জন জায়গায় এদের খাওয়াবার জন্য কে কোথা থেকে এত রুটি পাবে? যিশু জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে? তারা বললেন, 7খানা। তিনি লোকদের মাটিতে বসতে আদেশ দিলেন, পরে সেই রুটি 7খানা নিয়ে তিনি ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যরা তা লোকদের দিলেন। শিষ্যদের কাছে কয়েকটা ছোট মাছও ছিল। যিশু সেই মাছগুলোর জন্য ধন্যবাদ দিলেন এবং তা লোকদের ভাগ করে দেবার জন্য শিষ্যদের বললেন। লোকেরা পেট ভরে খেল। পরে যে টুকরাগুলো পড়ে রইল শিষ্যেরা তা তুলে নিয়ে 7টা টুকরি ভর্তি করলেন। প্রায় 4000 পুরুষ লোক সেখানে ছিল। এরপরে তিনি লোকদের বিদায় দিলেন এবং শিষ্যদের সঙ্গে একটা নৌকায় উঠে দলমনুথা এলাকায় গেলেন। সেখানে ফরিসিরা এসে যিশুর সঙ্গে তর্ক করতে লাগলেন এবং তাকে পরীক্ষা করবার জন্য স্বর্গ থেকে কোন একটা চিহ্ন দেখতে চাইলেন। এতে যিশু গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একালের লোকেরা চিহ্নের খোঁজ করে কেন? আমি আপনাদের সত্যি বলছি, কোন চিহ্নই এদের দেখানো হবে না। তারপর তিনি তাদের ছেড়ে আবার নৌকায় উঠে সাগরের অন্য পারে গেলেন।
শিষ্যদের সাবধান করা। শিষ্যেরা সঙ্গে করে রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকার মধ্যে তাদের কাছে মাত্র 1খানা রুটি ছিল। এই সময় যিশু বললেন, তোমরা সতর্ক থাকো, ফরিসিদের ও হেরোদের খামি থেকে সাবধান হও। এতে শিষ্যেরা নিজেদের মধ্যে বলতে লাগলেন, আমাদের কাছে রুটি নেই বলেই উনি এই কথা বলছেন। শিষ্যেরা কি বিষয়ে বলছেন তা বুঝতে পেরে যিশু তাদের বললেন, তোমরা কেন বলছো যে তোমাদের রুটি নেই? তোমরা কি এখনো জানো না বা বোঝো না তোমাদের অন্তর কি কঠিন হয়ে গেছে? তোমাদের চোখ থাকতেও কি দেখতে পাও না? কান থাকতেও কি শুনতে পাও না? মনেও কি পড়ে না যখন আমি 5000 লোকের জন্য 5খানা রুটি ভেঙেছিলাম, তখন কত টুকরি রুটির টুকরা তোমরা কুড়িয়ে তুলেছিলে? শিষ্যেরা উত্তর দিলেন, 12 টুকরি। যিশু আবার বললেন, আমি যখন 4000 লোকের জন্য 7খানা রুটি ভেঙেছিলাম, তখন কত টুকরি রুটির টুকরা তোমরা কুড়িয়ে তুলেছিলে? তারা বললেন, 7 টুকরি। তখন তিনি তাদের বললেন, তাহলে তোমরা কি এখনো বোঝো না?
একজন অন্ধ সুস্থ হল। পরে যিশু তার শিষ্যেরা বৈতসাইদা গ্রামে গেলেন। সেখানকার লোকেরা একজন অন্ধ লোককে যিশুর কাছে নিয়ে আসলো এবং লোকটির গায়ে হাত রাখবার জন্য যিশুকে অনুরোধ করতে লাগল। যিশু সেই অন্ধ লোকটিকে হাত ধরে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তারপরে লোকটির চোখে থুতু দিলেন এবং তার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? লোকটি তাকিয়ে দেখে বলল, আমি লোক দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতো, আবার হেঁটেও বেড়াচ্ছে। যিশু আরেকবার লোকটির চোখের উপরে হাত দিলেন, এবার তার চোখ খুলে গেল এবং সে দেখবার শক্তি ফিরে পেল। সে পরিষ্কারভাবে সবকিছু দেখতে লাগল। যিশু তাকে তার বাড়িতে পাঠিয়ে দেবার সময় বললেন, বৎসাইদা গ্রামে যেও না।
পিতার প্রভু যিশুকে স্বীকার করলেন।
তারপর যিশু ও তার শিষ্যেরা কৈশরিয়া ফিলিপি শহরের আশেপাশের গ্রামে গেলেন। যাবার পথে তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন, আমি কে, এ বিষয়ে লোকে কি বলে? শিষ্যরা বললেন, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে আপনি নবীদের মধ্যে একজন। তখন যিশু বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? পিতর উত্তর দিলেন, আপনি সেই মসীহ। যিশু তাদের সাবধান করে দিলেন যেন তারা তার সম্বন্ধে কাউকে কিছু না বলেন।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যিশু। পরে যিশু তার শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে। বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা তাকে অগ্রাহ্য করবেন, তাকে মেরে ফেলা হবে, তারপরে তিন দিনের দিন তাকে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠতে হবে। এসব কথা তিনি স্পষ্টভাবেই বললেন। তখন পিতর যিশুকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। যিশু মুখ ফিরিয়ে শিষ্যদের দিকে তাকালেন এবং পিতরকে ধমক দিয়ে বললেন, শয়তান, আমার কাছ থেকে দূর হও। ঈশ্বরের যা তা তুমি ভাবছ না, কিন্তু মানুষের যা তাই ভাবছ। এরপরে তিনি শিষ্যদের আর অন্য লোকদের তার কাছে ডেকে বললেন, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে আসুক। যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য এবং ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হল? কারণ সত্যিকারের জীবন ফিরে পাওয়ার জন্য তার দেবার মতো কি আছে? একালের অবিশ্বস্ত ও পাপী লোকদের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে আর আমার কথা নিয়ে লজ্জাবোধ করে, তবে মনুষ্যপুত্র যখন পবিত্র দূতদের সঙ্গে করে তাঁর পিতার মহিমায় আসবেন, তখন তিনিও সেই লোকদের সম্বন্ধে লজ্জাবোধ করবেন। তারপর যিশু শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এখানে এমন কয়েকজন আছে যাদের কাছে ঈশ্বরের রাজ্য মহাশক্তিতে দেখা না দেওয়া পর্যন্ত তারা মারা যাবে না।
নবম অধ্যায়।
যিশুর উজ্জ্বল চেহারা। এর ছয় দিন পরে যিশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। এই শিষ্যদের সামনে তার চেহারা বদলে গেল। তার কাপড় চোপড় এমন চোখ ঝলসানো সাদা হল যে পৃথিবীর কোন লোকের পক্ষে তেমন করে কাপড় কাচা সম্ভব নয়। শিষ্যেরা সেখানে এলিও ও মসীকে দেখতে পেলেন। তারা যিশুর সঙ্গে কথা বলছিলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা এখানে তিনটা কুঁড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মসীর ও একটা এলিয়ের জন্য। কি যে বলা উচিত তা পিতর বুঝলেন না, কারণ তারা খুব ভয় পেয়েছিলেন। এই সময় একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন, কিন্তু যিশু ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পরে পাহাড় থেকে নেমে আসবার সময় যিশু তাদের আদেশ দিলেন, তোমরা যা দেখলে তা মনুষ্যপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত কাউকে বলো না। শিষ্যেরা যিশুর আদেশ পালন করলেন, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার অর্থ কি তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, ধর্মশিক্ষকেরা কেন বলেন প্রথমে এলিয়ের আসা দরকার? উত্তরে যিশু তাদের বললেন, এ কথা সত্যি যে প্রথমে এলিয় এসে সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, তবে মনুষ্যপুত্রের বিষয়ে কেমন করেই বা পবিত্র শাস্ত্রে লেখা আছে যে তাকে খুব কষ্ট ভোগ করতে হবে এবং লোকে তাকে অগ্রাহ্য করবে। কিন্তু আমি তোমাদের বলছি, এলিয়ের বিষয়ে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে সেভাবেই তিনি এসেছিলেন, আর লোকেরা তার উপর যা ইচ্ছা তাই করেছে।
মন্দ আত্মায় পাওয়া ছেলেটি সুস্থ হল। যীশু ও সেই তিনজন শিষ্য অন্য শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তাঁদের চারপাশে অনেক লোক জড়ো হয়েছে এবং কয়েকজন ধর্মশিক্ষক তাঁদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন। লোকেরা যীশুকে দেখেই খুব আশ্চর্য হয়ে গেল এবং দৌড়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাল। যীশু ধর্মশিক্ষকদের জিজ্ঞাসা করলেন, আপনারা ওদের সঙ্গে কি বিষয়ে তর্ক করছেন? ভিড়ের মধ্যে থেকে একজন লোক উত্তর দিল, গুরু, আমার ছেলেকে আপনার কাছে এনেছিলাম, তাকে বোবা আত্মায় পেয়েছে। সেই আত্মা যখনই তাকে ধরে তখনই আছাড় দিয়ে মাটিতে ফেলে, তার মুখ থেকে ফেনা বের হয় আর সে দাঁতে দাঁত ঘষে এবং শক্ত হয়ে যায়। আমি আপনার শিষ্যদের সেই আত্মাকে ছাড়িয়ে দিতে বললাম, কিন্তু তারা পারলেন না। তখন যীশু বললেন, অবিশ্বাসী লোকেরা, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব? কতদিন তোমাদের সহ্য করব? ছেলেটিকে আমার কাছে আনো। লোকেরা তখন ছেলেটিকে যীশুর কাছে আনল। যীশুকে দেখেই সেই মন্দ আত্মা ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। ছেলেটি মুখ থেকে ফেনা বের করতে করতে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। যীশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, কতদিন হল তার এইরকম হয়েছে? লোকটি বলল, ছেলেবেলা থেকে। এই আত্মা তাকে মেরে ফেলবার জন্য প্রায় আগুনে আর জলে ফেলে দিয়েছে। তবে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন। যীশু তাকে বললেন, যদি করতে পারেন, এ কথার মানে কি? যে বিশ্বাস করে তার জন্য সবকিছুই সম্ভব। তখনই ছেলেটির বাবা চিৎকার করে বলল, আমি বিশ্বাস করছি, আমার মধ্যে এখনো যে অবিশ্বাস আছে তা দূর করে দিন। অনেক লোক দৌড়ে আসছে দেখে যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, ওহে কালাও বোবা আত্মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এর মধ্য থেকে বের হও আর কখনো এর মধ্যে ঢুকো না। তখন সেই মন্দ আত্মা চিৎকার করে ছেলেটাকে জোরে মুচড়ে ধরল এবং তার মধ্য থেকে বের হয়ে গেল। তাতে ছেলেটি মরার মতো পড়ে রইল দেখে অনেকে বলল, ও মারা গেছে। যীশু কিন্তু তার হাত ধরে তুললে পর সে উঠে দাঁড়াল। এরপরে যীশু ঘরের ভিতরে গেলেন। তখন শিষ্যেরা গোপনে তাকে জিজ্ঞাসা করলেন, আমরা তাকে ছাড়াতে পারলাম না কেন? যীশু বললেন, প্রার্থনা ছাড়া আর কোনো মতেই এরকম মন্দ আত্মা ছাড়ানো যায় না। পরে তারা সেই জায়গা ছেড়ে গালিল প্রদেশের মধ্য দিয়ে চলে গেলেন। তিনি চেয়েছিলেন যেন কেউ জানতে না পারে যে তিনি কোথায় যাচ্ছেন, কারণ তখন তিনি তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বলছিলেন, মনুষ্যপুত্রকে লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তারা তাকে মেরে ফেলবে এবং তিন দিনের দিন আবার তিনি জীবিত হয়ে উঠবেন। শিষ্যরা কিন্তু যীশুর কথার মানে বুঝতে পারলেন না এবং তাকে জিজ্ঞাসা করতেও তাদের ভয় হল।
বড় কে? তারপর যীশু ও তার শিষ্যেরা কফরনাহমে গেলেন। যীশু ঘরের মধ্যে গিয়ে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা পথে কি নিয়ে তর্ক করছিলে? শিষ্যেরা চুপ করে রইলেন, কারণ কে সবচেয়ে বড় তা নিয়ে পথে তারা তর্কাতর্কি করছিলেন। যীশু বসলেন এবং সেই বারো জন শিষ্যকে নিজের কাছে ডেকে বললেন, কেউ যদি প্রধান হতে চায় তবে তাকে সবার শেষে থাকতে হবে এবং সকলের সেবাকারী হতে হবে। পরে তিনি একটা শিশুকে নিয়ে শিষ্যদের সামনে দাঁড় করালেন। তাকে কোলে নিয়ে তিনি বললেন, যে কেউ আমার নামে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে কেবল আমাকে গ্রহণ করে না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে।
যে বিপক্ষে থাকে না সে পক্ষেই থাকে। যখন যীশুকে বললেন, গুরু, আমরা একজন লোককে আপনার নামে মন্দ আত্মা ছাড়াতে দেখে তাকে বারণ করলাম, কারণ সে আমাদের দলের লোক নয়। যীশু বললেন, তাকে বারণ করো না, আমার নামে আশ্চর্য কাজ করবার পরেই কেউ ফিরে আমার নিন্দা করতে পারে না, কারণ যে আমাদের বিপক্ষে থাকে না সে তো আমাদের পক্ষেই আছে। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা মসীহের লোক বলে যে কেউ তোমাদের এক বাটি জল খেতে দেয় সে কোনো মতে তার পুরস্কার হারাবে না।
পাপ করাবার বিষয়ে আমার উপর বিশ্বাসী এই ছোটদের মধ্যে কাউকে যদি কেউ পাপের পথে নিয়ে যায় তবে তার গলায় একটা বড় পাথর বেঁধে তাকে সাগরে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও। দুই হাত নিয়ে নরকে যাবার চেয়ে বরং নুলা হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। সেই নরকের আগুন কখনো নেভে না। যদি তোমার পা তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও। দুই পা নিয়ে নরকে পড়বার চেয়ে বরং খোড়া হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তা তুলে ফেলো। দুই চোখ নিয়ে নরকে পড়বার চেয়ে বরং কানা হয়ে ঈশ্বরের রাজ্যে ঢোকা তোমার পক্ষে ভালো। সেই নরকে মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনো মরে না, আর সেখানকার আগুন কখনো নেভে না। লবণ দেওয়ার মতো প্রত্যেকের উপর আগুন দেওয়া হবে। লবণ ভালো জিনিস, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে তা কেমন করে আবার নোনতা করা যাবে? তোমাদের অন্তরের মধ্যে লবণ রাখো এবং তোমরা একে অন্যের সঙ্গে শান্তিতে থাকো।
দশম অধ্যায়।
স্ত্রী ছেড়ে দেবার বিষয় শিক্ষা। পরে যীশু সেই জায়গা ছেড়ে জিহুদিয়া প্রদেশে এবং জর্দন নদীর অন্য পারে গেলেন। আবার অনেক লোক তাঁর কাছে এসে জড়ো হল। তখন তিনি তাঁর নিয়ম মতোই লোকদের শিক্ষা দিতে লাগলেন। এই সময় কয়েকজন ফরিসি এসে যীশুকে পরীক্ষা করবার জন্য বললেন, মোশির আইনকানুন মতে স্ত্রীকে ছেড়ে দেওয়া কি কারো পক্ষে উচিত? যীশু তাঁদের বললেন, মোশি আপনাদের কি আদেশ দিয়েছেন? তারা বললেন, তিনি ত্যাগপত্র লিখে স্ত্রীকে ছেড়ে দেবার অনুমতি দিয়েছেন। যীশু বললেন, আপনাদের মন কঠিন বলেই মোশি এই আদেশ লিখেছিলেন, কিন্তু পবিত্র শাস্ত্রে লেখা আছে, সৃষ্টির আরম্ভে ঈশ্বর তাদের স্ত্রী ও পুরুষ করে সৃষ্টি করেছিলেন। এজন্যই মানুষ তার মা বাবাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে যুক্ত হবে, আর তারা দুজন এক দেহ হবে। সেই জন্য তারা আর দুই নয় কিন্তু এক দেহ। তাহলে ঈশ্বর যা একসঙ্গে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক। এরপরে তারা ঘরে ঢুকলেন, আর শিষ্যেরা যীশুকে আবার সেই বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাঁদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীলোককে বিয়ে করে সে তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচার করে, আর স্ত্রী যদি স্বামীকে ছেড়ে দিয়ে অন্য লোককে বিয়ে করে তবে সেও ব্যভিচার করে।
প্রভু যীশু ও ছেলেমেয়েরা। পরে লোকেরা ছোট ছোট ছেলেমেয়েদের যীশুর কাছে নিয়ে আসল যেন তিনি তাদের উপর হাত রেখে আশীর্বাদ করেন, কিন্তু শিষ্যেরা সেই লোকদের বকুনি দিতে লাগলেন। যীশু তা দেখে অসন্তুষ্ট হয়ে শিষ্যদের বললেন, ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলেমেয়ের মতো ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনো মতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তারপর যীশু সেই ছেলেমেয়েদের কোলে নিলেন এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন।
একজন ধনী লোক। যীশু আবার যখন পথে বের হলেন তখন একজন লোক দৌড়ে তাঁর কাছে আসল এবং তাঁর সামনে হাঁটু পেতে বলল, গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন অনন্ত জীবন লাভ করবার জন্য আমি কি করব? যীশু তাকে বললেন, আমাকে ভালো বলছ কেন? ঈশ্বর ছাড়া আর কেউই ভালো নয়। তুমি তো আদেশগুলো জানো, খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, ঠকিও না, মা বাবাকে সম্মান করো। লোকটি যীশুকে বলল, গুরু, ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এতে যীশু তার দিকে চেয়ে দেখলেন এবং ভালোবাসায় পূর্ণ হয়ে তাকে বললেন, একটা জিনিস তোমার বাকি আছে, যাও, তোমার যা কিছু আছে তা বিক্রি করে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গে ধন পাবে, তারপরে এসে আমার শিষ্য হও। এই কথা শুনে লোকটির মুখ ম্লান হয়ে গেল। তার অনেক ধন সম্পত্তি ছিল বলে সে দুঃখিত হয়ে চলে গেল। তখন যীশু চারিদিকে তাকিয়ে তার শিষ্যদের বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। শিষ্যেরা যীশুর কথা শুনে আশ্চর্য হলেন। যীশু আবার বললেন, দেখো, ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকার চেয়ে বরং সূচের খুঁটা দিয়ে উটের যাওয়া সহজ। এতে শিষ্যরা আরো আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়, তার পক্ষে সবই সম্ভব। পিতর তাকে বললেন, দেখুন, আমরা তো সবকিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি। উত্তরে যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যে কেউ আমার জন্য ও ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য বাড়ি ঘর, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে ও জায়গা জমি ছেড়ে দিয়েছে, সে এই যুগেই তার 100 গুণ বেশি বাড়ি ঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে ও জায়গা জমি পাবে এবং সঙ্গে সঙ্গে অত্যাচারও ভোগ করবে, আর আগামী যুগে সে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু যারা প্রথমে আছে তাদের মধ্যে অনেকে শেষে পড়বে, আর যারা শেষে আছে তাদের মধ্যে অনেকে প্রথম হবে।
আবার প্রভু যিশুর মৃত্যুর কথা। এরপরে যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমের পথে চললেন। যিশু তাদের আগে আগে হাঁটছিলেন। শিষ্যেরা চিন্তিত মনে চলছিলেন এবং যে লোকেরা পিছনে আসছিল তারা ভয়ে ভয়ে হাঁটছিল। যিশু আবার তার 12 জন শিষ্যকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে নিজের উপর কি হতে যাচ্ছে তা তাদের বলতে লাগলেন। তিনি বললেন, আমরা জেরুসালেমে যাচ্ছি, সেখানে মনুষ্যপুত্রকে প্রধান পুরোহিতদের ও ধর্মশিক্ষকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তারা তার বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন এবং অজিহুদীদের হাতে দেবেন, অজিহুদীরা তাকে ঠাট্টা করবে, তার গায়ে থুথু দেবে, তাকে ভীষণভাবে চাবুক মারবে এবং মেরে ফেলবে, 3 দিনের দিন আবার তিনি জীবিত হয়ে উঠবেন।
যাকোব ও যোহনের অনুরোধ। পরে শিবদিয়ের ছেলে যাকোব ও যোহন যিশুর কাছে এসে বললেন, গুরু, আমাদের ইচ্ছা এই যে আমরা যা চাইব আমাদের জন্য আপনি তাই করবেন। যিশু বললেন, তোমাদের জন্য আমি কি করব, তোমরা কি চাও? তারা বললেন, আপনি যখন মহিমার সঙ্গে রাজত্ব করবেন তখন যেন আমাদের একজন আপনার ডান পাশে ও অন্যজন বাঁ পাশে বসতে পারে। যিশু বললেন, তোমরা কি চাইছ তা জানো না, যে দুঃখের পেয়ালায় আমি খেতে যাচ্ছি তাতে কি তোমরা খেতে পারো, কিংবা যে বাপ্তিস্ম আমি গ্রহণ করতে যাচ্ছি তা কি তোমরা গ্রহণ করতে পারো? তারা বললেন, হ্যাঁ পারি। তখন যিশু তাদের বললেন, যে দুঃখের পেয়ালায় আমি খাব তোমরা অবশ্য তাতে খাবে, আর যে বাপ্তিস্ম আমি গ্রহণ করব তা তোমরাও গ্রহণ করবে, কিন্তু আমার ডান বা বাঁ পাশে বসতে দেবার অধিকার আমার নেই, ওই জায়গাগুলো যাদের জন্য ঠিক করা আছে তারাই তা পাবে। বাকি 10 জন শিষ্য এসব কথা শুনে যাকোব ও যোহনের উপর বিরক্ত হলেন। তখন যিশু সবাইকে একসঙ্গে ডেকে বললেন, তোমরা জানো যে অজিহুদীদের শাসনকর্তারা অজিহুদীদের প্রভু হয় এবং তাদের নেতারা তাদের উপর হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে সকলের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দিতে এসেছেন।
অন্ধ বয়তিময় সুস্থ হল। পরে যিশু ও তার শিষ্যেরা জিরিহ শহরে গেলেন। যখন তিনি শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে শহর থেকে চলে যাচ্ছিলেন তখন তিময়ের ছেলে বরতিময় নামে একজন অন্ধ ভিখারী পথের পাশে বসেছিল। উনি নাসারত গ্রামের যিশু। এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগল, দাউদের বংশধর যিশু, আমাকে দয়া করুন। এতে অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। যিশু থেমে বললেন, ওকে ডাকো। লোকেরা অন্ধ লোকটিকে ডেকে বলল, ভয় নেই, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে উঠল এবং যিশুর কাছে গেল। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার জন্য কি করব? তুমি কি চাও? অন্ধ লোকটি বলল, গুরু, আমি যেন দেখতে পাই। যীশু বললেন, যাও, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ। তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যীশুর পিছনে পিছনে চলতে লাগল।
এগারো অধ্যায়।
জেরুসালেমে প্রবেশ। তারা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন। সেখানে পৌঁছে যীশু তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, গ্রামে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা সেখানে বাঁধা আছে, তার উপরে কেউ কখনো চড়েনি, তোমরা ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে কেন তোমরা এটা করছ, তবে বলো প্রভুর দরকার আছে, আবার তাড়াতাড়ি করে তিনি ওটাকে ফিরিয়ে দেবেন। তখন তারা গিয়ে দেখলেন গাধার বাচ্চারা রাস্তার উপর ঘরের দরজার কোণে বাঁধা আছে। তারা যখন গাধাটার বাঁধন খুলছিলেন, তখন যারা সেখানে দাঁড়িয়েছিল তারা বলল, তোমরা কি করছ, গাধার বাচ্চাটাকে খুলছ কেন? যীশু যা বলতে বলেছিলেন শিষ্যেরা লোকদের তাই বললেন। তখন লোকেরা গাধাটা নিয়ে যেতে দিল। তারা সেই গাধার বাচ্চাটা যীশুর কাছে এনে তার উপর তাদের গায়ের চাদর পেতে দিলেন। যীশু তার উপরে বসলেন। অনেক লোক তাদের গায়ের চাদর রাস্তার উপরে বিছিয়ে দিল, আর অন্যেরা মাঠের গাছপালা থেকে পাতাশুদ্ধ ডাল কেটে এনে পথে ছড়িয়ে দিল। যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, হোসান্না, প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক, আমাদের পিতা দাউদের যে রাজ্য আসছে তার গৌরব হোক, স্বর্গীয় হোসান্না। যীশু জেরুসালেমে গিয়ে উপাসনা ঘরে ঢুকলেন এবং চারদিকে সবকিছুই লক্ষ্য করলেন, কিন্তু বেলা গিয়েছিল বলে তাঁর বারো জন শিষ্যকে নিয়ে তিনি বৈথুনিয়াতে চলে গেলেন।
উপাসনা ঘরে প্রভু যীশু। পরের দিন যখন তারা বৈথুনিয়া ছেড়ে যাচ্ছিলেন তখন যীশুর খিদে পেল। তিনি দূর থেকে পাতায় ঢাকা একটা ডুমুর গাছ দেখে তাতে কোনো ফল আছে কিনা তা দেখতে গেলেন। কাছে গিয়ে তিনি তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুর ফলের সময় নয়। যীশু সেই গাছটাকে বললেন, আর কখনো কেউ যেন তোমার ফল না খায়। শিষ্যরা যীশুর এই কথা শুনতে পেলেন। জেরুসালেমে পৌঁছে যীশু উপাসনা ঘরে ঢুকলেন এবং সেখানে যারা বেচা কেনা করছিল তাদের তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল ও যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে ফেললেন। উপাসনা ঘরের উঠানের মধ্য দিয়ে তিনি কোনো বেচা কেনার জিনিস নিয়ে যেতে দিলেন না। পরে শিক্ষা দেবার সময় তিনি সেই লোকদের বললেন, শাস্ত্রে কি একথা লেখা নেই যে আমার ঘরকে সমস্ত জাতির প্রার্থনার ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা এই কথা শুনে যীশুকে মেরে ফেলবার উপায় খুঁজতে লাগলেন। তারা যীশুকে ভয় করতেন, কারণ লোকেরা যীশুর শিক্ষায় অবাক হয়ে গিয়েছিল। সন্ধ্যা হলে পর শিষ্যদের নিয়ে তিনি শহরের বাইরে চলে গেলেন।
সেই ডুমুর গাছটা সকালবেলা সেই পথে যাবার সময় শিষ্যরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড়শুদ্ধ শুকিয়ে গেছে। যীশুর কথা মনে করে পিতর যীশুকে বললেন, গুরু, দেখুন যে ডুমুর গাছটাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেটা শুকিয়ে গেছে। তখন যীশু বললেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ অন্তরে কোনো সন্দেহ না রেখে এই পাহাড়টাকে বলে উঠে সাগরে গিয়ে পড়ো আর বিশ্বাস করে যে সে যা বলল তাই হবে, তবে তার জন্য তাই করা হবে। সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছ, আর তোমাদের জন্য তাই হবে। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন।
প্রভু যীশু ও ধর্মনেতারা। পরে যীশু ও তার শিষ্যেরা জেরুসালেমে পৌঁছালেন। তিনি উপাসনা ঘরে হেঁটে বেড়াচ্ছেন, এমন সময় প্রধান পুরোহিতেরা, ধর্মশিক্ষকেরা ও বৃদ্ধ নেতারা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কোন অধিকারে এসব করছ? কে তোমাকে এই অধিকার দিয়েছে? উত্তরে যীশু বললেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা যদি আমাকে উত্তর দিতে পারেন তবে আমিও আপনাদের বলব আমি কোন অধিকারে এসব করছি। বলুন দেখি, বাপতিস্ম দেবার অধিকার যখন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন, আমরা যদি বলি ঈশ্বরের কাছ থেকে তাহলে সে বলবে, তবে আপনারা তাকে বিশ্বাস করেননি কেন? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তবে? তারা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে একজন নবী বলেই মনে করত। সেই জন্য তারা বললেন, আমরা জানি না। তখন যীশু বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না আমি কোন অধিকারে এসব করছি।
দ্বাদশ অধ্যায়।
আঙ্গুর ক্ষেতের চাষীদের গল্প। এরপর যীশু গল্পের মধ্য দিয়ে তাদের কাছে শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করে তার চারিদিকে বেড়া দিলেন। পরে তিনি আঙ্গুর রস করবার জন্য একটা গর্ত খুঁড়লেন এবং একটা উঁচু পাহারা ঘর তৈরি করলেন। এরপরে তিনি কয়েকজন চাষির কাছে ক্ষেতটা ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন। ফল পাকবার সময় তিনি সেই ফলের ভাগ নিয়ে আসবার জন্য একজন দাসকে সেই চাষিদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু সেই চাষিরা সেই দাসকে ধরে মারল এবং খালি হাতে পাঠিয়ে দিল। তখন মালিক আরেকজন দাসকে তাদের কাছে পাঠালেন। চাষিরা তার মাথায় আঘাত করল এবং তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করল। তিনি তবু আরেকজনকে পাঠালেন, তাকে চাষিরা মেরে ফেলল। পরে তিনি আরও অনেকজনকে পাঠালেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে তারা মারধর করল আর অন্যদের মেরেই ফেলল। সেখানে পাঠাতে মালিকের মাত্র আর একজন বাকি ছিল, সে ছিল তার প্রিয় পুত্র। তিনি সবশেষে পুত্রটিকে পাঠিয়ে দিলেন, ভাবলেন তারা অন্তত আমার ছেলেকে সম্মান করবে। কিন্তু সেই চাষিরা এই বলে পরামর্শ করতে লাগল, এই তো পরে সম্পত্তির মালিক হবে, চলো আমরা ওকে মেরে ফেলি, তাহলে আমরাই সম্পত্তির মালিক হব। তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুর ক্ষেতের বাইরে ফেলে দিল। তাহলে বলুন দেখি, আঙ্গুর ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে সেই চাষিদের মেরে ফেলবেন এবং আঙ্গুর ক্ষেতটা অন্যদের হাতে দেবেন। আপনারা কি পবিত্র শাস্ত্রে পড়েননি, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল? প্রভুই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে। তখন সেই ধর্মনেতারা যীশুকে ধরতে চাইলেন, কারণ তারা বুঝেছিলেন যে গল্পটা যীশু তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু তারা লোকদের ভয়ে যীশুকে ছেড়ে চলে গেলেন।
কর দেবার বিষয়। পরে সেই ধর্মনেতারা যীশুকে তার কথার ফাঁদে ধরবার জন্য কয়েকজন ফরিসি ও হেরোদীয়কে পাঠিয়ে দিলেন। তারা যীশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন সৎ লোক, লোকে কি মনে করবে না করবে তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চেয়ে কিছু করেন না, আপনি সত্যভাবে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। এখন আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া উচিত? আমরা তাকে কর দেব কি দেব না? যীশু তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, আপনারা কেন আমাকে পরীক্ষা করছেন? আমাকে একটা দিনার এনে দেখান। তারা একটা দিনার আনলে পর যীশু তাদের জিজ্ঞাসা করলেন, এর উপরে এই ছবি ও নাম কার? তারা বললেন, রোম সম্রাটের। যীশু তাদের বললেন, যা সম্রাটের তা সম্রাটকে দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিন। যীশুর এই কথায় তারা আশ্চর্য হয়ে গেলেন।
জীবিত হয়ে উঠবার বিষয়ে। কয়েকজন সদ্দুকি যীশুর কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই, এজন্য তারা যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মসি আমাদের জন্য এই কথা লিখে গেছেন, যদি কোন লোকের ভাই সন্তানহীন অবস্থায় স্ত্রী রেখে মারা যায়, তবে সেই লোক তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করবে এবং ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। বেশ ভালো, তারা সাত ভাই ছিল, প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল, তখন দ্বিতীয়জন ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করল, কিন্তু সেও সন্তানহীন অবস্থায় মারা গেল, তৃতীয় জনের অবস্থাও তাই হল, এইভাবে সাতজনের কারো ছেলে মেয়ে হল না, শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন সে কার স্ত্রী হবে? কারণ সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল। উত্তরে যীশু বললেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা শাস্ত্রও জানেন না এবং ঈশ্বরের শক্তির বিষয়েও জানেন না। মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন তারা বিয়েও করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না, তারা তখন স্বর্গদূতদের মতো হবে। মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে মসির বইয়ে লেখা জ্বলন্ত ঝোপের কথা কি আপনারা পড়েননি, যে ঈশ্বর মসিকে বললেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর? ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। আপনারা খুব ভুল করছেন।
সবচেয়ে বড় আদেশ। একজন ধর্ম শিক্ষক সেখানে এসে তাদের তর্কাতর্কি শুনলেন। যীশু যে তাদের উপযুক্ত জবাব দিয়েছেন তা লক্ষ্য করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মসির দেওয়া আদেশের মধ্যে সবচেয়ে দরকারি আদেশ কোনটা? উত্তরে যীশু বললেন, সবচেয়ে দরকারি আদেশ হল, ইসরায়েলীয়রা শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক, আর তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তারপরের দরকারি আদেশ হল এই, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই দুটা আদেশের চেয়ে বড় আদেশ আর কিছুই নেই। তখন সেই ধর্মশিক্ষক বললেন, গুরু, বেশ ভালো কথা, আপনি সত্যি কথাই বলেছেন যে ঈশ্বর এক এবং তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই, আর সমস্ত অন্তর, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা পশু ও অন্য সব উৎসর্গের চেয়ে অনেক বেশি দরকারি। যীশু যখন দেখলেন সেই ধর্ম শিক্ষকটি বেশ বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছেন, তখন তিনি তাকে বললেন, ঈশ্বরের রাজ্য থেকে আপনি বেশি দূরে নন। সেই সময় থেকে যীশুকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কারো সাহস হল না।
ধর্ম শিক্ষকদের কাছে প্রভু যীশুর প্রশ্ন। যীশু উপাসনা ঘরে শিক্ষা দেবার সময় জিজ্ঞাসা করলেন, ধর্ম শিক্ষকেরা কেমন করে বলেন মসীহ দাউদের বংশধর? দায়িত্ব পবিত্র আত্মার পরিচালনায় বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বস। দায়ুদ নিজেই তো তাকে প্রভু বলেছেন, তবে কেমন করে মসীহ তার বংশধর হতে পারেন? অনেক লোক খুশি মনে যীশুর কথা শুনছিল। শিক্ষা দিতে দিতে যীশু বললেন, ধর্ম শিক্ষকদের সম্বন্ধে সাবধান হও, তারা লম্বা লম্বা জামা পরে বেড়াতে এবং হাটে বাজারে সম্মান পেতে চান। তারা সমাজ ঘরে প্রধান প্রধান আসনে ও ভোজের সময় সম্মানের জায়গায় বসতে চান। একদিকে তারা লোককে দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের অনেক বেশি শাস্তি হবে।
গরিব বিধবার দান। এরপর যীশু যিহুদীদের উপাসনা ঘরের দান বাক্সের কাছে বসে লোকদের টাকা পয়সা দান করা লক্ষ্য করছিলেন। অনেক ধনী লোক অনেক টাকা পয়সা দিল, পরে একজন গরিব বিধবা এসে মাত্র দুটা পয়সা রাখল। তখন যীশু তার শিষ্যদের ডেকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই গরিব বিধবা অন্য সবার চেয়ে অনেক বেশি এই দান বাক্সে রাখল। খরচ করবার পরে যা বাকি ছিল সেই লোকেরা তা থেকে দিয়েছে, কিন্তু এই স্ত্রীলোকটির অভাব থাকলেও বেঁচে থাকবার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল।
ত্রয়োদশ অধ্যায়।
যুগের শেষের দিনগুলো। যীশু উপাসনা ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তার একজন শিষ্য তাকে বললেন, গুরু, দেখুন কত বড় বড় পাথর আর কি সুন্দর সুন্দর দালান। যীশু তাকে বললেন, তুমি তো এইসব বড় বড় দালান দেখছ, কিন্তু এর একটা পাথরও আর একটা পাথরের উপরে থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। পরে যীশু যখন উপাসনা ঘরের উল্টা দিকে জৈতুন পাহাড়ের উপরে বসেছিলেন তখন পিতর, জাকব, যোহন ও আন্দ্রেও তাকে গোপনে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের বলুন কখন এসব হবে, কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারব এসব পূর্ণ হবার সময় এসেছে? যীশু তাঁদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমি সেই, এবং অনেককে ঠকাবে।
যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবরাখবর শুনবে তখন ভয় পেও না, এসব হবেই, কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, অনেক জায়গায় ভূমিকম্প দুর্ভিক্ষ হবে, কিন্তু এসব কেবল যন্ত্রণার আরম্ভ। তোমরা সতর্ক থেকো, লোকে তোমাদের বিচার সভার লোকদের হাতে ধরিয়ে দেবে এবং সমাজ ঘরে বেত মারবে। আমার জন্য দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের দাঁড়াতে হবে, তাদের সামনে আমার বিষয়ে তোমাদের সাক্ষ্য দিতে হবে। সমস্ত জাতির কাছে প্রথমে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে হবে। যখন তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে তখন কি বলতে হবে তা আগে থেকে চিন্তা করো না। সেই সময় যে কথা তোমাদের বলে দেওয়া হবে তোমরা তাই বলবে, কারণ তোমরাই যে বলবে তা নয়, বরং পবিত্র আত্মাই কথা বলবেন। ভাই ভাইকে, বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে, ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। সর্বনাশা ঘৃণার জিনিস যেখানে থাকা উচিত নয়, তোমরা যখন তা সেখানে থাকতে দেখবে, যে পড়ে সে বুঝুক। তখন যারা জিহুদিয়াতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক, যে ছাদের উপরে থাকবে সে কিছু নেবার জন্য নিচে নেমে ঘরে না ঢুকুক, যে ক্ষেতের মধ্যে থাকবে সে গায়ের চাদর নেবার জন্য না ফিরুক। তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে। প্রার্থনা করো যেন এই সমস্ত শীতকালে না হয়, কারণ সেই সময় এমন কষ্ট হবে যা জগতের সৃষ্টি থেকে এই পর্যন্ত হয়নি এবং তার পরেও আর হবে না। প্রভু যদি সেই দিনগুলো কমিয়ে না দিতেন তবে কেউ বাঁচত না, কিন্তু তাঁর বাছাই করা লোকদের জন্য সেই দিনগুলো ঈশ্বর কমিয়ে দিয়েছেন। সেই সময় যদি কেউ তোমাদের বলে, দেখো মসীহ এখানে বা দেখো মসীহ ওখানে, বিশ্বাস করো না, কারণ ভণ্ড মসীহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করবে, যেন ঈশ্বরের বাছাই করা লোকদের সম্ভব হলে ঠকাতে পারে।
তোমরা কিন্তু সতর্ক থেকো, আমি তোমাদের আগে সবকিছু বলে রাখলাম। সেই সময়ের কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং সূর্য চাঁদ ইত্যাদি আর স্থির থাকবে না। সেই সময় লোকেরা মনুষ্যপুত্রকে মহাশক্তি ও মহিমার সঙ্গে মেঘের মধ্যে পৃথিবীতে আসতে দেখবে। তিনি তাঁর দূতদের পাঠিয়ে পৃথিবীর এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত চারদিক থেকে ঈশ্বরের সব বাছাই করা লোক জড়ো করবেন। ডুমুর গাছ দেখে শিক্ষালাভ করো, যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয় তখন তোমরা জানতে পারো যে গরমকাল এসেছে। সেইভাবে যখন তোমরা দেখবে এসব ঘটছে তখন বুঝতে পারবে যে মনুষ্যপুত্র কাছে এসে গেছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্যি বলছি, যখন এসব হবে তখনও এই জাতি টিকে থাকবে। আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
মনুষ্যপুত্র কখন আসবেন সেই দিন ও সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন। তোমরা সাবধান হও, সতর্ক থাকো, কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জানো না। সেই দিনটা আসবে এমন একজন লোকের মতো করে যিনি বিদেশে যাচ্ছেন, বাড়ি ছেড়ে যাবার আগে তিনি দাসদের হাতে সব দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক দাসকে তার কাজ দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন। তোমরাও এইভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায় কি দুপুর রাতে কি ভোর রাতে কি সকালে আসবেন তা তোমরা জানো না। হঠাৎ তিনি এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের যা বলছি তা সবাইকে বলি, জেগে থাকো।
চতুর্দশ অধ্যায়।
যিশুর মাথায় আতর ঢালা। উদ্ধার পর্ব ও খামিহীন রুটির পর্বে তখন মাত্র আর দুদিন বাকি। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা গোপনে যিশুকে ধরে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন। তারা বললেন, পর্বের সময় নয়, লোকদের মধ্যে গোলমাল হতে পারে। যিশু তখন বৈথনিয়াতে কুষ্ঠরোগী শিমনের বাড়িতে ছিলেন। তিনি যখন খাচ্ছিলেন তখন একজন স্ত্রীলোক একটা সাদা পাথরের পাত্রে করে খুব দামি খাঁটি সুগন্ধি আতর আনল। পাত্রটা ভেঙে সে যিশুর মাথায় সে আতর ঢেলে দিল। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন বিরক্ত হয়ে একে অন্যকে বলতে লাগলেন, এইভাবে আতরটা নষ্ট করা হলো কেন? এটা বেচলে তো 300 দিনারেরও বেশি হতো এবং তা গরিবদের দেওয়া যেত। এই বলে তারা স্ত্রীলোকটিকে বকাবকি করতে লাগলেন। তখন যিশু বললেন, থামো, কেন তোমরা ওকে দুঃখ দিচ্ছ? ও তো আমার জন্য ভালো কাজই করেছে। গরিবেরা সবসময় তোমাদের মধ্যে আছে আর যখন ইচ্ছা তখনই তোমরা তাদের সাহায্য করতে পারো, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। ও যা পেরেছে তা করেছে। আমাকে কবরের জন্য প্রস্তুত করতে ও আগেই আমার দেহের উপর আতর ঢেলে দিয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, জগতের যে কোনো জায়গায় ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করা হবে, সেখানে এই স্ত্রীলোকটির কথা মনে করিয়ে দেবার জন্য ওর এই কাজের কথাও বলা হবে। এরপর যিহুদা ইস্করিয়ত নামে সেই 12 জন শিষ্যের মধ্যে একজন যিশুকে ধরিয়ে দেবার জন্য প্রধান পুরোহিতদের কাছে গেল। পুরোহিতেরা যিহুদার কথা শুনে খুশি হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন। তখন যিহুদা যিশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল।
শেষ উদ্ধার পর্বের ভোজ। খামিহীন রুটির পর্বের প্রথম দিনে উদ্ধার পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হত, তাই শিষ্যেরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য উদ্ধার পর্বের ভোজ কোথায় গিয়ে আমাদের প্রস্তুত করতে বলেন? তখন যিশু তার 2 জন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এমন একজন পুরুষ লোকের দেখা পাবে যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে, তোমরা তার পিছনে পিছনে যেও। সে যে ঘরে ঢুকবে সেই ঘরের কর্তাকে বলো, গুরু বলছেন, শিষ্যদের সঙ্গে যেখানে আমি উদ্ধার পর্বের ভোজ খেতে পারি আমার সেই অতিথি ঘরটা কোথায়? এতে সে তোমাদের উপরতলার একটা সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সবকিছু সেখানেই প্রস্তুত করো। তখন শিষ্যেরা গিয়ে শহরে ঢুকলেন আর যিশু যেমন বলেছিলেন সবকিছু তেমনই দেখতে পেলেন এবং উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করলেন। সন্ধ্যা হলে পর যিশু সেই 12 জনকে নিয়ে সেখানে গেলেন। তারা যখন বসে খাচ্ছিলেন তখন যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে আর সে আমার সঙ্গে খাচ্ছে। শিষ্যেরা দুঃখিত হলেন এবং একজনের পরে আর একজন বলতে লাগলেন, সে কি আমি প্রভু? যিশু তাদের বললেন, সে এই 12 জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে পাত্রের মধ্যে রুটি ডুবাচ্ছে। মনুষ্যপুত্রের মৃত্যুর বিষয়ে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তিনি সেভাবেই মারা যাবেন বটে, কিন্তু হায় সেই লোক যে তাকে ধরিয়ে দেয়। সেই লোকের জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো হতো।
প্রথম প্রভুর ভোজ। খাওয়া দাওয়া চলছে এমন সময় যিশু রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা টুকরা টুকরা করে শিষ্যদের হাতে দিয়ে বললেন, এই নাও, এটা আমার দেহ। তারপর তিনি পেয়ালা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং শিষ্যদের দিলেন। তারা সবাই সেই পেয়ালা থেকে খেলেন। তখন যিশু তাঁদের বললেন, এ আমার রক্ত, মানুষের জন্য ঈশ্বরের যে নতুন ব্যবস্থা তা আমার রক্তের দ্বারাই বহাল করা হবে। এই রক্ত অনেকের জন্য দেওয়া হবে। তোমাদের সত্যি বলছি, যতদিন আমি ঈশ্বরের রাজ্যে আঙ্গুর ফলের রস আবার নতুনভাবে না খাই ততদিন পর্যন্ত আর আমি তা খাব না। এরপরে তারা একটা গান গেয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে গেলেন।
পিতরের অস্বীকার করবার কথা। যিশু তার শিষ্যদের বললেন, আমাকে নিয়ে তোমাদের সকলের মনে বাধা আসবে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমি রাখালকে মেরে ফেলব তাতে ভেড়াগুলো ছড়িয়ে পড়বে। তবে আমাকে মৃত্যু থেকে জীবিত করা হলে পর আমি তোমাদের আগেই গালিলে যাব। তখন পিতর বললেন, সবার মনে বাধা আসলেও আমার মনে বাধা আসবে না। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজ ভোর রাতে মোরগ দুবার ডাকবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। কিন্তু পিতর আরো জোর দিয়ে বললেন, যদি আমাকে আপনার সঙ্গে মরতেও হয় তবু আমি কখনো বলব না যে আমি আপনাকে চিনি না। শিষ্যেরা সবাই সেই একই কথা বললেন।
গেতসেমানি বাগানে যীশু। এরপরে যীশু ও তাঁর শিষ্যেরা গেতসেমানি বলে একটা জায়গায় গেলেন। সেখানে যীশু তাঁর শিষ্যদের বললেন, আমি যতক্ষণ প্রার্থনা করি ততক্ষণ তোমরা এখানে বসে থাকো। এই বলে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিলেন এবং মনে খুব ব্যথা ও কষ্ট পেতে লাগলেন। তিনি তাদের বললেন, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তোমরা এখানে জেগে থাকো। তারপরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুড় হয়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে দূর হয়। তিনি বললেন, আব্বা অর্থাৎ পিতা, তোমার কাছে তো সবই সম্ভব, এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে তুমি দূরে নিয়ে যাও, তবুও আমার ইচ্ছা মতো না হোক কিন্তু তোমার ইচ্ছা মতো হোক। এরপরে তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, শিমন তুমি ঘুমাচ্ছ, এক ঘন্টাও কি জেগে থাকতে পারোনি? জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অন্তরের ইচ্ছা আছে বটে কিন্তু দেহ দুর্বল। পরে যীশু আবার গিয়ে সেই একই প্রার্থনা করলেন। ফিরে এসে তিনি দেখলেন আবার তারা ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ঘুমে ভারী হয়ে গিয়েছিল। শিষ্যেরা যীশুকে কি উত্তর দেবেন বুঝলেন না। তৃতীয়বার ফিরে এসে তিনি তাদের বললেন, এখনো তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় এসে পড়েছে। দেখো, মনুষ্যপুত্রকে এখন পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। ওঠো চলো আমরা যাই, যে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সে এসে পড়েছে।
শত্রুদের হাতে প্রভু যীশু। যীশু তখনও কথা বলছেন, এমন সময় যিহূদা সেখানে আসল। সে সেই বারো জন শিষ্যের মধ্যে একজন ছিল। তার সঙ্গে অনেক লোক ছোড়া ও লাঠি নিয়ে আসল। প্রধান পুরোহিতেরা, ধর্মশিক্ষকেরা ও বৃদ্ধ নেতারা এই লোকদের পাঠিয়েছিলেন। যীশুকে যে ধরিয়ে দিয়েছিল সে ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করেছিল। সে বলেছিল, যাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাকেই ধরো এবং পাহারা দিয়ে নিয়ে যেও। তাই যিহূদা সোজা যীশুর কাছে গিয়ে বলল, গুরু। এই কথা বলেই সে তাকে চুমু দিল। তখন সেই লোকেরা যীশুকে ধরল। যারা যীশুর কাছে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন তার ছোড়া বের করলেন এবং মহাপুরোহিতের দাসকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন। যীশু সেই লোকদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোড়া ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? আমি তো প্রত্যেক দিনই আপনাদের মধ্যে থেকে উপাসনা ঘরে শিক্ষা দিতাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেননি। অবশ্য শাস্ত্রের কথা পূর্ণ হতে হবে। সেই সময় শিষ্যেরা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন। একজন যুবক খালি গায়ে চাদর জড়িয়ে যীশুর পিছনে পিছনে যাচ্ছিল। লোকেরা যখন তাকে ধরল তখন সে কাপড়খানা ছেড়ে দিয়ে খালি গায়ে পালিয়ে গেল।
মহাসভার সামনে যীশু। সেই লোকেরা যীশুকে নিয়ে মহাপুরোহিতের কাছে গেল। সেখানে প্রধান পুরোহিতেরা, বৃদ্ধ নেতারা ও ধর্মশিক্ষকেরা একসঙ্গে জড় হলেন। পিতর দূরে দূরে থেকে যীশুর পিছনে যেতে যেতে মহাপুরোহিতের উঠানে গিয়ে ঢুকলেন। সেখানে পাহারাদারদের সঙ্গে বসে তিনি আগুন পোহাতে লাগলেন। প্রধান পুরোহিতেরা এবং মহাসভার সমস্ত লোকেরা যীশুকে মেরে ফেলবার জন্য তাঁর বিরুদ্ধে সাক্ষ্যের খোঁজ করছিলেন, কিন্তু কোনো সাক্ষ্যই তাঁরা পেলেন না। যীশুর বিরুদ্ধে অনেকেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কয়েকজন উঠে তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল, আমরা ওকে বলতে শুনেছি মানুষের তৈরি এই উপাসনা ঘর আমি ভেঙে ফেলব এবং তিন দিনের মধ্যে এমন একটা উপাসনা ঘর তৈরি করব যা মানুষের তৈরি নয়, কিন্তু তবুও তাদের সাক্ষ্য মিলল না। তখন মহাপুরোহিত সকলের সামনে দাঁড়িয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো উত্তরই দেবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এসব কি সাক্ষ্য দিচ্ছে? যীশু কিন্তু উত্তর না দিয়ে চুপ করেই রইলেন। মহাপুরোহিত আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পরমধন্য ঈশ্বরের পুত্র মসীহ? যীশু বললেন, আমি সেই। আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্রকে বসে থাকতে দেখবেন এবং আকাশে মেঘের সঙ্গে আসতে দেখবেন। এতে মহাপুরোহিত তাঁর কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষ্যের আমাদের কি দরকার? আপনারা তো শুনলেনই যে ও ঈশ্বরকে অপমান করল, আপনারা কি মনে করেন? তারা সবাই যীশুকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন। তখন কয়েকজন তার গায়ে থুথু দিল এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বলল, বল দেখি কে তোকে মারল? তারপর পাহারাদারেরা তাকে নিয়ে গিয়ে চড় মারতে লাগল।
পিতরের অস্বীকার। পিতর যখন নিচে উঠানে ছিলেন তখন মহাপুরোহিতের একজন চাকরানী সেখানে আসল। সে পিতরকে আগুন পোহাতে দেখল এবং ভালো করে তার দিকে তাকিয়ে দেখে বলল, আপনিও তো ওই নাসরতের যীশুর সঙ্গে ছিলেন। পিতর কিন্তু অস্বীকার করে বললেন, তুমি কি বলছ তা আমি জানিও না বুঝিও না। এই বলে পিতর বাইরের দরজার কাছে গেলেন, আর তখনই একটা মোরগ ডেকে উঠল। চাকরানিটা পিতরকে সেখানে দেখে যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের আবার বলল, এই লোকটি ওদের একজন। পিতর আবার অস্বীকার করলেন। যারা কাছে দাঁড়িয়েছিল তারাও কিছুক্ষণ পর পিতরকে বলল, নিশ্চয়ই তুমি ওদের একজন, কারণ তুমি তো গালিলের লোক। পিতর তখন নিজেকে অভিশাপ দিলেন এবং শপথ করে বললেন, তোমরা যার সম্বন্ধে বলছ তাকে আমি চিনি না। আর তখনই দ্বিতীয়বার মোরগ ডেকে উঠল। যীশু যে বলেছিলেন, মোরগ দুবার ডাকবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না, সেই কথা তখন পিতরের মনে পড়ল, তাতে তিনি কান্নায় ভেঙে পড়লেন।
পঞ্চদশ অধ্যায়।
পিলাতের সামনে যীশু। প্রধান পুরোহিতেরা খুব ভোরে বৃদ্ধ নেতাদের, ধর্মশিক্ষকদের ও মহাসভার সমস্ত লোকদের সঙ্গে একটা পরামর্শ করলেন। তারপর তারা যীশুকে বেঁধে নিয়ে গিয়ে তাকে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের হাতে দিলেন। তখন পিলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যিহুদীদের রাজা? যীশু উত্তর দিলেন, আপনি ঠিক কথাই বলছেন। প্রধান পুরোহিতেরা যীশুর নামে অনেক দোষ দিলেন। এতে পিলাত আবার যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি উত্তর দেবে না? দেখো তারা তোমাকে কত দোষ দিচ্ছে। যীশু কিন্তু আর কোন উত্তরই দিলেন না। এতে পিলাত আশ্চর্য হলেন। উদ্ধার পর্বের সময় লোকেরা যে কয়েদিকে চাইত পিলাত তাকে ছেড়ে দিতেন। সেই সময় বারাব্বা নামে একজন লোক জেলখানায় বন্দী ছিল। বিদ্রোহের সময় সে বিদ্রোহীদের সঙ্গে থেকে খুন করেছিল। লোকেরা পিলাতের কাছে এসে বলল, আপনি সব সময় যা করে থাকেন এখন তাই করুন। পিলাত তাদের বললেন, তোমরা কি চাও যে আমি যিহুদীদের রাজাকে ছেড়ে দিই? প্রধান পুরোহিতেরা যে হিংসা করেই যীশুকে তার হাতে দিয়েছেন পিলাত তা জানতেন, কিন্তু প্রধান পুরোহিতেরা লোকদের উস্কিয়েছিলেন যেন তারা যীশুর বদলে বারব্বাকে চেয়ে নেয়। পিলাত আবার লোকদের জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা যাকে যিহুদীদের রাজা বলো তাকে নিয়ে আমি কি করব? লোকেরা চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দিন। পিলাত বললেন, কেন, সে কি দোষ করেছে? কিন্তু লোকেরা আরো জোরে চেঁচিয়ে বলতে লাগল, ওকে ক্রুশে দিন। পিলাত লোকদের সন্তুষ্ট করবার জন্য তখন বারব্বাকে তাদের কাছে ছেড়ে দিলেন, আর যীশুকে ভীষণভাবে চাবুক মারবার হুকুম দিয়ে ক্রুশে দেবার জন্য দিলেন।
সৈন্যদের ঠাট্টা তামাশা। তারপর সৈন্যরা যীশুকে নিয়ে প্রধান শাসনকর্তার বাড়ির ভিতরে গেল। সেখানে তারা অন্য সব সৈন্যদের একসঙ্গে জড়ো করল। তারা যীশুকে বেগুনি কাপড় পরাল আর কাঁটালতা দিয়ে একটা মুকুট গেঁথে তার মাথায় পরিয়ে দিল। তারপরে তারা যীশুকে বলতে লাগল, যিহুদি রাজ জয় হোক। তারা একটা লাঠি দিয়ে যীশুর মাথায় বার বার মারতে লাগল এবং তার গায়ে থুতু দিল আর হাঁটু পেতে তাকে সম্মান দেখাবার ভান করল। এইভাবে তাকে ঠাট্টা তামাশা করবার পর তারা সেই বেগুনে কাপড় খুলে নিয়ে তাকে তার নিজের কাপড় পরিয়ে দিল এবং ক্রুশে দেবার জন্য নিয়ে চলল।
ক্রুশের উপরে প্রভু যীশু। সেই সময় শিমন নামে কুরিনি শহরের একজন লোক গ্রামের দিক থেকে এসে সেই পথে যাচ্ছিলেন। ইনি ছিলেন আলেকজান্ডার ও রুফের বাবা। সৈন্যেরা তাঁকে যীশুর ক্রুশটা বয়ে নিয়ে যেতে বাধ্য করল। তারা যীশুকে গলগথা অর্থাৎ মাথার খুলির স্থান নামে একটা জায়গায় নিয়ে গেল। পরে তারা যীশুকে গন্ধরস মিশানো সিরকা খেতে দিল, কিন্তু তিনি তা খেলেন না। এরপরে তারা যীশুকে ক্রুশে দিল। সৈন্যেরা যীশুর কাপড় চোপড় ভাগ করবার জন্য ভাগ্য পরীক্ষা করে দেখতে চাইল কার ভাগ্যে কি পড়ে। সকাল 9টার সময় তারা যীশুকে ক্রুশে দিয়েছিল। যীশুর বিরুদ্ধে দোষ নামাতে লেখা ছিল যিহুদীদের রাজা। তারা দুজন ডাকাতকেও যীশুর সঙ্গে ক্রুশে দিল, একজনকে ডান দিকে ও অন্যজনকে বাঁ দিকে। তাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হল, তাকে অন্যায়কারীদের সঙ্গে গোনা হল। যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে যীশুকে ঠাট্টা করে বলল, ওহে, তুমি না উপাসনা ঘর ভেঙে আবার 3 দিনের মধ্যে তা তৈরি করতে পারো? এখন ক্রুশ থেকে নেমে এসে নিজেকে রক্ষা করো। প্রধান পুরোহিতেরা ও ধর্ম শিক্ষকেরাও যীশুকে ঠাট্টা করবার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ও অন্যদের রক্ষা করত, নিজেকে রক্ষা করতে পারে না? ওই যে মসীহ, ইসরায়েলীয়দের রাজা, ক্রুশ থেকে ও নেমে আসুক যেন আমরা দেখে বিশ্বাস করতে পারি। যীশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তারাও তাকে টিটকারি দিল।
প্রভু যীশুর মৃত্যু। পরে দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল। বেলা 3টার সময় যীশু জোরে চিৎকার করে বললেন, এলোই এলোই লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ছেড়ে গেছ? যারা কাছে দাঁড়িয়েছিল তাদের কয়েকজন এই কথা শুনে বলল, শোনো শোনো, ও এলিয়োকে ডাকছে। তখন একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ সিরকায় ভিজাল এবং একটা লাঠির মাথায় লাগিয়ে যীশুকে খেতে দিল। সে বলল, থাক, দেখি এলিয়ো ওকে নামিয়ে নিতে আসেন কিনা। এরপরে যীশু জোরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন। তখন উপাসনা ঘরের পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল। যে সেনাপতি যীশুর সামনে দাঁড়িয়েছিল সে যীশুকে এইভাবে মারা যেতে দেখে বলল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন স্ত্রীলোক দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তাদের মধ্যে ছিলেন মগদলিনি মরিয়ম, 2 জাকবের মধ্যে ছোট জাকব ও যোশির মা মরিয়ম আর সালোমি। যীশু যখন গালিলে ছিলেন তখন এই স্ত্রীলোকেরা তার সঙ্গে সব জায়গায় যেতেন এবং তার সেবা করতেন। আরও অনেক স্ত্রীলোক যারা যীশুর সঙ্গে সঙ্গে জেরুসালেমে এসেছিলেন তারাও সেখানে ছিলেন।
প্রভু যীশুর কবর। সেই দিনটা ছিল আয়োজনের দিন, অর্থাৎ বিশ্রামবারের আগের দিন। যখন সন্ধ্যা হয়ে আসল তখন অরিমাথিয়া গ্রামের যোসেফ সাহস করে পিলাতের কাছে গিয়ে যীশুর দেহটি চাইলেন। তিনি মহাসভার একজন নামকরা সভ্য ছিলেন এবং তিনি নিজে ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। পিলাত আশ্চর্য হলেন যে যীশু এত তাড়াতাড়ি মারা গেছেন। সত্যি সত্যি যীশুর মৃত্যু হয়েছে কিনা তার সেনাপতিকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন। যখন সেনাপতির কাছ থেকে তিনি জানতে পারলেন যে সত্যি তার মৃত্যু হয়েছে তখন দেহটি যোসেফকে দিলেন। যোসেফ গিয়ে কাপড় কিনে আনলেন এবং যীশুর মৃতদেহটি নামিয়ে সেই কাপড়ে জড়ালেন আর পাহাড় কেটে তৈরি করা একটা কবরে সেই দেহটি রাখলেন। তারপর কবরের মুখে একটা পাথর গড়িয়ে দিলেন। যীশুর মৃতদেহটি কোথায় রাখা হল তা মগদলিনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখলেন।
ষোড়শ অধ্যায়।
মৃত্যুর উপরে জয়লাভ। বিশ্রামবার পার হয়ে গেলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মা মরিয়ম এবং সালোমি যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মলম কিনে আনলেন। সপ্তাহের প্রথম দিনের খুব সকালে সূর্য উঠবার সঙ্গে সঙ্গেই তারা কবরের কাছে গেলেন। পথে যাবার সময় তারা একে অন্যকে জিজ্ঞাসা করছিলেন, কবরের মুখ থেকে কে ওই পাথরটা সরিয়ে দেবে? কিন্তু তারা চেয়ে দেখলেন যে পাথরখানা সরানো হয়েছে। সেই পাথরটা খুব বড় ছিল। কবরের গুহায় ঢুকে তারা দেখলেন সাদা কাপড় পরা একজন যুবক ডান দিকে বসে আছেন। এতে তারা খুব অবাক হলেন। সেই যুবকটি বললেন, অবাক হইও না, নাসারেত গ্রামের যিশু যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তাকেই তোমরা খুঁজছ তো? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। যেখানে তারা তাকে রেখেছিল সেই জায়গাটা দেখো। তারপর তোমরা গিয়ে তার শিষ্যদের ও পিতরকে এই কথা বলো, তিনি তাদের আগে গালিলে যাচ্ছেন। তিনি যেমন বলেছিলেন তেমনই তারা তাকে সেখানে দেখতে পাবে। সেই স্ত্রীলোকেরা কিছু বুঝতে না পেরে কাঁপতে কাঁপতে কবরের গুহা থেকে বের হয়ে আসলেন এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তারা এত ভয় পেয়েছিলেন যে কাউকে কিছু বললেন না।
প্রভু যীশু শিষ্যদের দেখা দিলেন। সপ্তাহের প্রথম দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর যীশু প্রথমে মগদলিনী মরিয়মকে দেখা দিলেন। এই মরিয়মের ভিতর থেকে তিনি সাতটা মন্দ আত্মা ছাড়িয়েছিলেন। যীশুকে দেখবার পর মরিয়ম গিয়ে যারা যীশুর সঙ্গে থাকতেন তাদের কাছে খবর দিলেন। সেই সময় তারা দুঃখ করছিলেন ও কাঁদছিলেন। যীশু জীবিত হয়েছেন ও মরিয়ম তাকে দেখেছেন এ কথা শুনে তারা বিশ্বাস করলেন না। এরপরে তার দুজন শিষ্য যখন হেঁটে গ্রামের দিকে যাচ্ছিলেন তখন যীশু অন্যরকম চেহারায় তাদের দেখা দিলেন। তারা ফিরে গিয়ে বাকি সবাইকে সেই খবর দিলেন, কিন্তু তাদের কথাও অন্য শিষ্যরা বিশ্বাস করলেন না। এরপরে যীশু তার ১১ জন শিষ্যকে দেখা দিলেন। তখন তারা খাচ্ছিলেন। বিশ্বাসের অভাব ও অন্তরের কঠিনতার জন্য তিনি তাদের বকলেন, কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পরে যারা তাকে দেখেছিলেন তাদের কথা তারা বিশ্বাস করেননি। যীশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। যে কেউ বিশ্বাস করে এবং বাপতিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না ঈশ্বর তাকে দোষী বলে স্থির করে শাস্তি দেবেন। যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে, আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় তবে তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা রোগীদের গায়ে হাত দিলে রোগীরা ভালো হবে।
প্রভু যীশু স্বর্গে গেলেন। শিষ্যদের কাছে এই সব কথা বলবার পরে প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হল। সেখানে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। তখন শিষ্যেরা গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন। প্রভু তাদের মধ্য দিয়ে তাদের সঙ্গে কাজ করতে থাকলেন এবং তাদের আশ্চর্য কাজ করবার শক্তি দিয়ে প্রমাণ করলেন যে তারা যা প্রচার করছেন তা সত্যি।